রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আজকের পর্বের মাধ্যমে আমরা শেষ পর্বে চলে এসেছি। এই পর্বের মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনা আমরা সমাপ্ত করার ইচ্ছা রাখছি। আজকের পর্বের মূল বিষয়বস্তু হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার জীবনের শেষের সময়গুলো, শেষ মুহূর্তগুলো এবং তার মৃত্যু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সাহাবীদের সঙ্গে বসেছিলেন। এমন সময় তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতনা সম্পর্কিত হাদিসগুলো তোমাদের কার স্মরণে আছে? হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার মনে আছে। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সম্পর্কে বর্ণনা করে বলেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসা করতেন। ফিতনা সংক্রান্ত হাদিসের ব্যাপারে তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ ব্যক্তি, কারণ অন্যান্য ব্যক্তিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কল্যাণমূলক ভালো বিষয়গুলো সম্পর্কে জানতে চাইত, হুজাইফা বলছেন যে আমি তার কাছে জানতে চাইতাম এই ফিতনা সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে, যেন সেগুলো থেকে তিনি বেঁচে থাকতে পারেন। কাজী হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামের কাছে ফিতনা সম্পর্কিত বিষয়ের জানার জন্য একটি এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষের সমতুল্য ছিলেন। তিনি হচ্ছেন তাদের রেফারেন্স। ফিতনা শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, তার মধ্যে কিছু অর্থ হচ্ছে যে কষ্ট, দুর্দশা কিংবা পরীক্ষা ইত্যাদি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে ঠিক আছে, তুমি বলো। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে একজন ব্যক্তি তার পরিবার পরিজন, ধন সম্পত্তি কিংবা তার নিজের নফসের ব্যাপারে অথবা তার সন্তান সন্ততি বা প্রতিবেশীর ব্যাপারে যে ফিতনায় আক্রান্ত হয়, যে পরীক্ষায় আক্রান্ত হয়, তার কাফফারা বা ক্ষতিপূরণ সে আদায় করতে পারে তার সিয়ামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে এবং সৎ কাজের আদেশ কিংবা মন্দ কাজে নিষেধ করার মাধ্যমে। এগুলোর মাধ্যমে তার যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় তার ক্ষতিপূরণ সে আদায় করতে পারে, ফিতনার কাফফারা এগুলোর মাধ্যমে আদায় হয়ে যায়। এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি তো এই ফিতনা সম্পর্কে জানতে চাইনি, বরং আমি সেই ফিতনা সম্পর্কে জানতে চাচ্ছি যেটা কিনা সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আসতে থাকবে, সেটা সম্পর্কে আমি জানতে চেয়েছি। হুজাইফা তখন ওমরকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন সেই বিষয় সম্পর্কে জানতে চাইছেন? কারণ সেই ফিতনা এবং আপনার মধ্যে রয়েছে একটি বন্ধ দরজা। হুজাইফা বলছেন যে আপনার এবং ফিতনাগুলোর মধ্যে, যেগুলো সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আসতে থাকবে, তার মধ্যে একটি বন্ধ দরজা রয়েছে, কাজেই এই বিষয় সম্পর্কে আপনার জানার কোনো প্রয়োজন নেই। এই কথার অর্থ হচ্ছে যেহেতু দরজাটি বন্ধ, কাজেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যতদিন পর্যন্ত থাকবেন সেই ফিতনা তাকে স্পর্শ করতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে একটি চমৎকার প্রশ্ন করলেন। তিনি হুজাইফাকে জিজ্ঞাসা করলেন যে সেই দরজা সেটা কি ভেঙে ফেলা হবে নাকি খোলা হবে? এখন এই প্রশ্ন তিনি কেন করলেন? একটি দরজাকে ভেঙে ফেলা আর খোলার মধ্যে পার্থক্য কী? হুজাইফা ইবনুল ইয়ামান তিনি জবাব দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, দরজাটি ভেঙেই ফেলা হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সেই দরজাকে ভেঙে ফেলা হয় তাহলে তো সেটা কিয়ামত পর্যন্ত আর কখনোই বন্ধ হবে না। যখন আমরা একটি দরজা খুলি তখন চাইলে সেটাকে আমরা আবার বন্ধ করতে পারি, প্রয়োজনে তালাও লাগিয়ে দিতে পারি, কিন্তু কেউ যদি সেই দরজাটিকে একেবারে ভেঙেই ফেলে তাহলে সেটা তো আর বন্ধ করার কোনো সুযোগ থাকে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই জন্যই জানতে চাচ্ছিলেন যে ফিতনা আসার পথে যে দরজাটি রয়েছে সেই দরজার পরিণতি কী হবে। হুজাইফা বললেন সেটাকে ভেঙে ফেলা হবে, কাজেই কিয়ামত পর্যন্ত ফিতনার দরজা উন্মুক্ত হয়ে যাবে এবং সেটা আর কখনোই বন্ধ হবে না। একের পর এক পরীক্ষা, বিপদ আপদ, দুর্দশা এগুলো আসতেই থাকবে। যতদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি জীবিত অবস্থায় ছিলেন ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোনো ফিতনা মুসলিম উম্মাকে স্পর্শ করতে পারেনি। বাস্তবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই ছিলেন সেই দরজা যিনি মুসলিম উম্মার থেকে সেই ফিতনাগুলোকে আটকে রেখেছিলেন। এমনকি শয়তান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেছেন যে যখন ওমর ইবনুল খাত্তাব তিনি কোনো একটি পদ ধরেন শয়তান তখন অন্য রাস্তা অনুসরণ করে। তাবেঈদের মধ্যে যারা হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তার শিক্ষার্থী ছিলেন তারা এই হাদিসটি শুনলেন এবং তারা জিজ্ঞাসা করলেন যে সেই দরজা কে ছিলেন, সেটা কি ওমর ইবনুল খাত্তাব জানতেন? জবাবে হুজাইফা বললেন যে অবশ্যই তিনি জানতেন। এরপরেও আরও নিশ্চিত হওয়ার জন্য তাবেঈরা তারা হুজাইফাকে সরাসরি প্রশ্ন করতে চাচ্ছিলেন, কিন্তু এভাবে সরাসরি প্রশ্ন করতে তারা কিছুটা লজ্জা অনুভব করছিলেন। কাজেই হুজাইফা ইবনুল ইয়ামানের যিনি সবচেয়ে প্রিয় ছাত্র ছিলেন মাসরুক রাহিমাহুল্লাহ, তাকে অনুরোধ করে পাঠালেন যে আপনি সরাসরি প্রশ্নের উত্তর জেনে আসুন। তিনি গিয়ে হুজাইফা ইবনুল ইয়ামানের কাছে জানতে চাইলেন যে এই দরজার মাধ্যমে আসলে কাকে বোঝানো হয়েছিল। তখন হুজাইফা বললেন যে দরজাটি ছিলেন ওমর নিজেই। ওমর ইবনুল খাত্তাব নিজেই ছিলেন সেই দরজা যিনি সমস্ত ফিতনাকে আটকে রেখেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন, সেই অবস্থা থেকে এই ফিতনাগুলো একের পর এক বিকশিত হতে শুরু করেছে। পরবর্তী ইতিহাসগুলো যদি দেখি তাহলে আমরা সেই বিষয়গুলো বুঝতে পারি। সেই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে উম্মাহ ছিল একত্রিত অবস্থায়, কোনো বিভক্তি কিংবা বিভেদ কলহ এগুলো ছিল না। মুসলিমদের নিজেদের মধ্যে এরকমের কোনো অন্তর্দ্বন্দ্ব কলহ বা বিভিন্ন ফিরকার অস্তিত্ব এগুলো ছিল না। পরবর্তী সময়ে দেখা যায় ধীরে ধীরে বিভিন্ন ফিরকাগুলো বিকশিত হয়েছে, আল কাদেরিয়া, জাবরিয়া ইত্যাদি। আবার পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের দিকের যে ঘটনাগুলো, ওসমানকেও এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা তারা শহীদ করে দিয়েছিল, এবং আলী ইবনে আবি তোয়ালিব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের পুরো সময়েই এই ফিতনার বিরুদ্ধে তাকে সংগ্রাম করতে হয়েছে। সেই সময়ে এই বিভিন্ন বিভ্রান্তিকর দলগুলো যেমন শিয়া খারেজি তাদের উৎপত্তি ঘটেছে, এবং পরবর্তীতে যতই দিন গড়িয়েছে এই ধরনের বিভ্রান্তিকর দলের সংখ্যা ধীরে ধীরে আরও বেড়েছে। কাজেই বর্তমানে আমরা মুসলিম উম্মার মধ্যে যে অনৈক্য এবং বিভেদ দেখতে পাই, মূলত এর সূচনা অনেক আগে থেকেই হয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের সময়ের পর থেকেই এই বিভক্তির সূত্রপাত, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময়ে তিনি উম্মাকে একত্রিত অবস্থায় রাখতে সক্ষম হয়েছিলেন। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন শক্তিশালী মানুষ ছিলেন, যিনি ফিতনাকে প্রতিরোধকারী একটি দরজা হিসেবে ফিতনার সামনে দাঁড়িয়েছিলেন। এবং শুধুমাত্র এই ধরনের ফিতনাই নয়, কোনো একজন ব্যক্তির অন্তরে যদি ইসলামের কোনো বিষয় সম্পর্কে সন্দেহ জাগত কিংবা কোরআনের কোনো আয়াত সম্পর্কে তার মধ্যে সন্দেহ সৃষ্টি হতো অথবা সে বুঝতে ব্যর্থ হতো, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পূর্বের একটি পর্বে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ইলমের প্রতি যে আগ্রহ ছিল সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে বিভিন্ন ব্যক্তিরা তারা যদি কোরআনের কোনো আয়াতকে বিভ্রান্তিকর ব্যাখ্যা দিতে শুরু করতো মুতাশাবিহাত বা অস্পষ্ট আয়াতগুলো নিয়ে, তিনি তখন তাদেরকে খুব ভালোভাবে তার শিক্ষা প্রদান করতেন এবং এই ধরনের ফিতনাগুলোকে তাদের উপযুক্ত ঔষধের মাধ্যমে তিনি দমন করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি দোয়া, তিনি খুবই আজব একটি দোয়া করতেন, কারণ দুইটি বিপরীত ধর্মী বিষয়কে তিনি একত্রে সেই দোয়াতে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতেন। ওমর কী দোয়া করতেন? তিনি শহীদ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতেন। তিনি বলতেন, ইয়া আল্লাহ, আমি চাই আপনার পথে একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিকা, এবং আরও চাই আপনার নবীর শহরে মৃত্যুবরণ করতে, মাউতান ফি বালাদি নাবিয়িক। ওমর যখন এরকম দোয়া করতেন তিনি নিজেই আবার মনে মনে ভাবতেন যে কিভাবে আমি রাসূলের শহরে এই মদিনাতে শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, কারণ মদিনা হচ্ছে পুরো ইসলামী খিলাফার রাজধানী, সবচেয়ে সুরক্ষিত অঞ্চল, ইসলামের কেন্দ্রবিন্দু। সেখানে এসে কোনো শত্রু হামলা করবে কিংবা শত্রু বাহিনী প্রবেশ করবে এর তো কোনো সুযোগ ছিল না, কারণ সীমান্তবর্তী অঞ্চলগুলো যেখানে যুদ্ধ ঘটছিল সেগুলো তো মদিনা থেকে বহু দূরের অঞ্চল। কাজেই এই বিষয় নিয়ে ওমর অবাক হতেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন তাহলে কিভাবে এর বাস্তবায়ন করবেন। এমনকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জিজ্ঞাসা করতেন, হে আমার পিতাজি, আপনি মদিনাতে শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে চাচ্ছেন, এটা কিভাবে করতে পারে? তখন ওমর ইবনে খাত্তাব আবার তিনি নিজেই জবাব দিয়ে বলতেন, যদি আল্লাহ চান তিনি ঘটাবেন তাহলে অবশ্যই তিনি এর একটা ব্যবস্থা করতে পারেন। কাজী এই ঘটনা থেকে একটি শিক্ষা আমাদের সামনে আসে, সেটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শেষের এই কথাটি, যদি আল্লাহ চান তিনি ঘটাবেন তাহলে অবশ্যই তিনি কোনো না কোনো ব্যবস্থা করতে সক্ষম। সুতরাং দোয়া করার ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে কোনো সীমাবদ্ধতা অনুভব করা উচিত নয়, মন খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো উপায়ে সেগুলোকে কবুল করতে পারেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একটি দোয়া করছিলেন, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা তো করতে পারে না, অসম্ভব, কিন্তু ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়াকে কবুল করে দিয়েছেন। কাজেই চাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সংকোচ থাকা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যত চাইব, যত দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি আমাদের উপরে খুশি হবেন এবং সন্তুষ্ট হবেন, এবং কোনো দোয়াকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান ছাড়া ফিরিয়ে দেন না। আমাদের জন্য সবচেয়ে কল্যাণমূলক যা, সেটাকে সেভাবে কবুল করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে তা ফিরিয়ে দেন। মানুষের কাছে যখন আমরা চাই, যত ভালো বন্ধুই হোক না কেন, একবার দুইবার কিংবা বারবার যখন আমরা চাই, সেই ব্যক্তি একসময় আমাদের উপরে বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও ঘনিষ্ঠ এবং প্রিয় হওয়ার মাধ্যম হচ্ছে এই দোয়া। দোয়া একটি ইবাদত। যত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে খুশি হবেন এবং আমাদেরকে ভালোবাসবেন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আল করিম বা মহানুভব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর ঘটনা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক ব্যক্তি তারা স্বপ্ন দেখেছেন। সাহাবি আউফ বিন মালিক আজ-জাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সমস্ত সাহাবা ইকরামদের একজন ছিলেন যারা এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন জীবিত সেই সময়ে একটি স্বপ্ন দেখেছিলেন, যেই স্বপ্নে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ইঙ্গিত ছিল। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে একটি দড়ি নিচের দিকে নেমে আসছে, ঝুলন্ত একটি দড়ি, এবং সেটাকে লোকেরা ধরার চেষ্টা করছে কিন্তু সেটাকে তারা ধরতে পারছে না। এই অবস্থায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন এবং দেখা গেল যে স্বপ্নের মধ্যে তাকে দেখানো হচ্ছে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে যে ওমর বাকিদের থেকে প্রায় 3 হাত বা 3 ফুট পর্যন্ত লম্বা, কাজেই তিনি সেই ঝুলন্ত দড়িটিকে ধরতে সক্ষম হলেন। স্বপ্নের মধ্যে আউফ জানতে চাচ্ছেন যে এটা কীভাবে ঘটল এবং সেখানেই তাকে জবাব দিয়ে বলা হচ্ছে যে এটা ঘটলো এই কারণে ওমর হবেন এই জমিনে আল্লাহর একজন খলিফা এবং তিনি কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবেন না এবং তিনি একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করবেন। পরবর্তী দিন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি সরাসরি খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন। আবু বকর সিদ্দিক ছিলেন স্বপ্নের ব্যাখ্যা দিতে উপযুক্ত একজন ব্যক্তি, তিনি বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারদর্শী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই যোগ্যতা প্রদান করেছেন। কাজেই তিনি এই স্বপ্নের কথা আবু বকর সিদ্দিকের কাছে প্রকাশ করলেন। আবু বকর বললেন যে ওমরকে ডেকে নিয়ে আসো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন এবং আবু বকর তখন আউফকে বললেন যে তুমি যেভাবে এই স্বপ্নের কথা আমাকে শুনিয়েছো ঠিক একইভাবে এই স্বপ্নের কথা তুমি ওমরের কাছে বর্ণনা করো। আউফ বললেন যে আমি স্বপ্নের কথা বর্ণনা করতে শুরু করলাম এবং যতক্ষণ না পর্যন্ত ওমর আল্লাহর খলিফা হবেন এই অংশ পর্যন্ত আসলাম, সেই পর্যন্ত ওমর আমার কথা শুনছিলেন, কিন্তু যখন এই কথা আমি বললাম তখন ওমর বললেন যে একজন ঘুমন্ত মানুষের পক্ষে তো কত কিছুই দেখা সম্ভব। সুতরাং এই কথার অর্থ হচ্ছে যে ওমর ইবনে খাত্তাব তিনি বুঝাতে যাচ্ছেন যে এই স্বপ্ন একজন ঘুমন্ত মানুষ তো কত কিছুই দেখতে পারে, এটাকে এত গুরুত্ব সহকারে দেখার কোনো প্রয়োজন নেই, এটাকে আর বর্ণনা করার প্রয়োজন নেই, এরকম একটি কথা তিনি বুঝালেন। ঘটনাটি এ পর্যন্তই ছিল যতক্ষণ না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বাস্তবেই আল্লাহর খলিফা হলেন। ওমর ইবনে খাত্তাব তিনি খলিফা হওয়ার পর একাধিকবার তিনি শাম সফর করেছেন। সেই সময়ে আরেকটি ঘটনা, শামের আল জাবিয়া নামক স্থানে তিনি সেখানে গিয়েছিলেন এবং আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে পরবর্তীতে স্থায়ী হয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব সেখানে খুতবা দিচ্ছিলেন, এই অবস্থায় তিনি আউফ বিন মালিককে ডেকে পাঠালেন এবং বললেন যে তোমার সেই পুরনো স্বপ্নটি আবু বকর সিদ্দিক যখন জীবিত ছিলেন তুমি যা দেখেছিলে সেটাকে বর্ণনা করো লোকেদের সামনে। আউফ বললেন তখন তো আপনি বলেছিলেন যে একজন ঘুমন্ত ব্যক্তি কত কিছুই দেখতে পারে, সেই সময় আমাকে এটা বর্ণনা করতে নিষেধ করেছিলেন। ওমর বললেন যে হ্যাঁ সেটা আমি করেছিলাম কারণ তখন ছিলাম আমি আবু বকরের সামনে আর আবু বকরের মতো ব্যক্তির সামনে থাকা অবস্থায় এরকম বর্ণনা আমার সম্পর্কে শুনে আমি লজ্জা পাচ্ছিলাম, বিব্রত বোধ করছিলাম কারণ তুমি বলছিলে যে এই জমিনে আমি খলিফা হব। আবু বকর সিদ্দিককে বাকি সাহাবায়ে কেরাম তাদের শিক্ষক হিসেবে ওস্তাদ হিসেবে দেখতেন। ওমর ইবনে খাত্তাব তিনি নিজেও আবু বকরকে তার ওস্তাদ হিসেবে দেখতেন এবং নিজেকে মনে করতেন যে আবু বকরের সামনে একজন সামান্য ছাত্র, একজন কর্মী সমতুল্য। এবং অপরদিকে খলিফা হওয়ার ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে কোনো আগ্রহ ছিল না এবং কোনো ধরনের পদমর্যাদা নিয়ে সম্মান লাভ করা এই ধরনের বিষয়গুলো থেকে সাহাবায়ে কেরাম মুক্ত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় তিনিই খলিফা হয়েছেন। কাজেই বাকি মুসলিমদের সামনে তিনি আউফকে বললেন যে তুমি তোমার সেই স্বপ্নের কথা বর্ণনা করো। আউফ ইবনে মালিক আশজাই স্বপ্নের সেই 3টি অংশই বর্ণনা করলেন যে ওমর তিনি খলিফা হবেন, তিনি কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করেন না এবং তিনি শহীদ হবেন। তখন ওমর ইবনে খাত্তাব বাকি মুসলিমদেরকে বললেন যে স্বপ্নের প্রথম অংশ অর্থাৎ আল্লাহর খলিফা হওয়ার যে বিষয়টি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, অর্থাৎ সেটা বাস্তবায়ন হয়েছে। দ্বিতীয় অংশ যে নিন্দুকের কোনো নিন্দার ব্যাপারে আমি পরোয়া করি না, এই ব্যাপারে আমি আশা করি যে বাস্তবে আমি কোনো নিন্দুকের নিন্দার ব্যাপারে পরোয়া করি না এবং আমি আরও ধারণা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার ব্যাপারে একই বিষয় মনে করে থাকেন। এবং স্বপ্নের শেষের অংশ যেখানে কিনা বলা হচ্ছে যে আমি শহীদ হব, তখন ওমর বলছেন যে এই আরব উপত্যকায় জাজিরাতুল আরবে থাকা অবস্থায় কীভাবে আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, কারণ সেটা হচ্ছে মুসলিমদের নিজেদের এলাকা, সবচেয়ে সুরক্ষিত এলাকা, সেখানে কে ওমরকে হত্যা করবে। ওমর ইবনে খাত্তাব এই বিষয় নিয়ে ভাবতেন এবং মনে মনে আশ্চর্য হতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনের যে শেষের বছর, সবচেয়ে সর্বশেষ যে হজ তিনি করেছিলেন সেই হজের সময় তিনি একটি দোয়া করেছিলেন, সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি। হজ শেষ হলো, ওমর ইবনে খাত্তাব তিনি মিনা থেকে ফেরত আসছিলেন, সেই সময় তিনি কিছু বালি এবং মাটি একত্রিত করে একটি ছোট স্তূপের মতো বানালেন এবং তার উপরে তার যে নিজের কাপড় বা চাদর ছিল সেটাকে বিছিয়ে দিয়ে শুয়ে পড়লেন। এবং সেই অবস্থায় আসমানের দিকে তাকিয়ে উপরের দিকে দুই হাত তুলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন। ওমর দোয়া করে বলছিলেন, ইয়া আল্লাহ, আমি একজন বৃদ্ধ ব্যক্তি হয়ে যাচ্ছি এবং এই অবস্থায় আমার মুসলিম জাতি তারা বিস্তৃত হচ্ছে, চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, কাজেই চূড়ান্তভাবে শারীরিকভাবে দুর্বল বা অক্ষম হয়ে যাওয়ার আগেই আপনি আমার রুহকে আপনার কাছে নিয়ে যান। এবং এটি একটি সহিহ বর্ণনা, সাঈদ ইবনে মুসাইয়্যিব তিনি এই বর্ণনাটি করেছেন। ওমর ইবনে খাত্তাব এখানে বলছেন যে আমি একজন বৃদ্ধ ব্যক্তি হয়ে যাব যখন কিনা আমার মধ্যে দুর্বলতা চলে আসবে, আমি শারীরিকভাবে অক্ষম হয়ে যাব, অর্থাৎ সেই অবস্থায় তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন কি না, এরকম একটি বিষয়ের আশঙ্কা তিনি করছিলেন। অপরদিকে বলছিলেন যে মুসলিম জাতি তো এখন বর্তমানে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, কাজেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলছিলেন যে ইয়া আল্লাহ, সেরকম দুর্বল এবং অক্ষম হয়ে যাওয়ার আগেই আপনি আমার রুহকে আপনার কাছে নিয়ে যান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যু বা তার শাহাদাত সম্পর্কে আরও কয়েকটি বর্ণনা সামনে আসছে এবং সেখানেও আরও বেশ কয়েকটি স্বপ্নের বর্ণনা আসছে। কাজে এই স্বপ্নের বিষয়গুলো সম্পর্কে কয়েকটি পয়েন্ট আমরা জেনে নিতে পারি। প্রথমত, স্বপ্ন এটা নবুয়তের একটি অংশবিশেষ। যে স্বপ্নগুলো সত্য হয়ে থাকে সেই সত্য স্বপ্ন নবুয়তের একটি অংশ। নবুয়ত শেষ হয়ে গিয়েছে কিন্তু এই বিশারা বা ভালো স্বপ্ন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দেখিয়ে থাকেন সেগুলো রয়ে গিয়েছে এবং এর মাধ্যমে মূলত কিছু শুভ লক্ষণ বা সুসংবাদ কিংবা ইঙ্গিত, ইশারা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করে থাকেন এবং সেই স্বপ্ন যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে, বাস্তবে ঘটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেগুলোকে কেউই নিশ্চিতভাবে গ্রহণ করতে পারে না। সুতরাং সেগুলোকে ইশারা, ইঙ্গিত বা সুসংবাদ হিসেবেই গ্রহণ করা যেতে পারে। স্বপ্নের মাধ্যমে শরীয়তের কোনো বিধিবিধান নির্ধারিত হয় না। সাধারণ মানুষের স্বপ্ন এবং নবীদের স্বপ্নের মধ্যে পার্থক্য রয়েছে। নবীদের স্বপ্ন সেগুলো সত্য স্বপ্ন এবং সরাসরি সেগুলো ওহির অন্তর্ভুক্ত, সেখানে কোনো ভুল নেই। অপরদিকে সাধারণ মানুষের স্বপ্ন সেটা সঠিক হতে পারে, আবার নাও হতে পারে। কাজেই সাধারণ মানুষের স্বপ্নের উপর ভিত্তি করে শরীয়তের কোনো হুকুম আহকাম, বিধিনিষেধ, বৈধ অবৈধ এগুলো পরিবর্তিত হবে না। শুভ স্বপ্ন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে কিছু কিছু বিষয়ে ইশারা ইঙ্গিত দিয়ে তাদের মনে শক্তি দিবেন যেন তারা সঠিক পথে অটল থাকতে পারে। এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যে যোগ্যতা এটা নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন। নবীরা তারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং সাহাবীদের মধ্যেও কেউ কেউ তাদের মধ্যে এই যোগ্যতা ছিল যে তারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রদান করা একটি যোগ্যতা। এবং উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন সম্মানিত উলামায়ে কেরাম রয়েছেন যারা স্বপ্নে ব্যাখ্যা দিতে পারেন। কাজেই সেই সমস্ত আলেমদের কাছে বিভিন্ন ব্যক্তিরা এই স্বপ্নগুলোর কথা নিয়ে আসেন এবং তারা বলেন যে আমি এরকম একটি স্বপ্ন দেখলাম, কাজেই এই স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাকে প্রদান করুন। এখন আমি একজন ব্যক্তি, আমি কি স্বপ্নে দেখছি সেটা হয়তো বা দ্বিতীয় আরেকজন ব্যক্তি সে জানবে না, আমার প্রতিবেশী জানবে না। কিন্তু একসঙ্গে অনেক মানুষ যখন একজন পরিচিত আলেমের কাছে যাবেন এবং তাকে গিয়ে বলবেন যে আমরা এইগুলো স্বপ্ন দেখেছি, আপনি আমাদেরকে সে স্বপ্নগুলোর, আপনি আমাদেরকে সেই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন, তখন সেই আলেম তিনি বুঝবেন তার কাছে আসা 10 জন ব্যক্তি বা 20 জন ব্যক্তি বা 100 জন ব্যক্তি তারা কী কী স্বপ্ন দেখেছেন। এবং যখন দেখা যাবে যে একই স্বপ্ন একাধিক ব্যক্তি, একাধিক মুসলিম তারা দেখছেন, তখন সেটা সত্য স্বপ্ন হওয়ার একটি বিরাট লক্ষণ। বর্তমান সময়ে মুসলিম উম্মা যে সংকটময় অবস্থাগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে কিছু কিছু ওলামায়ে কেরাম তারা বলেছেন যে একই রকম অনেক স্বপ্ন বিভিন্ন মানুষেরা দেখছে এবং সেই স্বপ্নগুলোর মধ্যে ভবিষ্যতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে পুনর্জাগরণ ঘটাবেন, শেষ জামানার যে ফিতনার হাদিসগুলোর যে ঘটনাগুলো রয়েছে, এই সম্পর্কিত স্বপ্ন দেখার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কাজেই এগুলো হচ্ছে সুসংবাদ বা বিশারা, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের মাধ্যমে এই মুসলিম উম্মাকে সুসংবাদ দিচ্ছেন। কাজেই এই ধরনের সুসংবাদমূলক স্বপ্নের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর পথে চলতে থাকা একজন ব্যক্তিকে তার অন্তরে শক্তি প্রদান করা। পরবর্তী অংশের দিকে আমরা যাচ্ছি। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন সম্মানিত গভর্নর ছিলেন, তিনিও একই রকম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি বেশ কিছু ঘোড়া নিয়ে একটি পাহাড়ের দিকে যাচ্ছেন, এরপর পাহাড়ের উপরের দিকে তিনি আরোহণ করার চেষ্টা করছেন এবং পাহাড় ছিল খুবই পিচ্ছিল। ধীরে ধীরে ঘোড়ার সংখ্যা কমতে থাকলো, এমনকি শেষ পর্যন্ত মাত্র একটি ঘোড়া তার সঙ্গে অবশিষ্ট থাকলো। তিনি প্রায় পাহাড়ের চূড়ার দিকে পৌঁছে যাচ্ছেন, এরকম সময় তিনি দেখলেন যে পাহাড়ের চূড়ার উপরে 2 জন ব্যক্তি বসে রয়েছেন এবং তারা কারা? তারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্বপ্নের মধ্যে আবু মুসা আল আশআরিকে ইঙ্গিত করলেন, তাকে বললেন যে তুমি বলো ওমরকে আমার কাছে চলে আসতে। সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যা আবু মুসা আল আশআরি তিনি বুঝলেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময় শেষ হয়ে আসছে, তার মৃত্যু খুবই কাছাকাছি। ওমর ইবনে খাত্তাব তিনি নিজেও একটি স্বপ্ন দেখেছেন। তিনি তার জীবনের শেষ যে জুমা, সেখানে যে খুতবা তিনি প্রদান করেছেন, তিনি নিজেই বাকি মুসলিমদেরকে সেই স্বপ্নের কথা বর্ণনা করেছেন এবং এটি সহি বর্ণনা মুসনাদে আহমদে হাদিসটি এসেছে। ওমর বলছেন যে আমি স্বপ্ন দেখলাম এবং স্বপ্নের ব্যাখ্যায় তিনি বলছেন যে আমি বুঝতে পারলাম যে আমার মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে, কারণ আমি দেখলাম যে একটি মোরগ আমাকে দুই বার ঠোকর দিয়েছে এবং তখন কিছু লোক আমাকে বলছে যে আপনি একজন পরবর্তী খলিফা নিযুক্ত করে যান। ওমর বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন, তার খিলাফা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বার্তাকে বর্জন করবেন না, কাজেই যদি আমার কিছু হয়েও যায় আমি পরবর্তী খলিফা নির্বাচিত করব এবং সেটা নির্বাচিত হবে এই ছয়জন ব্যক্তির মাধ্যমে, যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু সময় পর্যন্ত সন্তুষ্ট ছিলেন। এবং সেই খুতবার পরেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছয়জন সাহাবীর, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ছয়জন সাহাবি, তাদের একটি কমিটি বা পরিষদ গঠন করে দিয়ে যান এবং তাদের উপরে এই দায়িত্ব প্রদান করেন যে পরবর্তীতে তারা পরবর্তী খলিফাকে নির্বাচন করবেন। কাজেই সেই জুমুয়া, এটা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষের জুমুয়া। সুতরাং আমরা বুঝতে পারছি যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ সপ্তাহে আমরা চলে এসেছি। স্বপ্নের মাধ্যমে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একটি ইঙ্গিত পেয়েছেন যে তার সময় খুব কাছাকাছি চলে এসেছে। এই অবস্থাতেও তিনি মুসলিম উম্মার প্রতি তার যে দায়িত্ব সেগুলোকে নিয়েই ব্যস্ত ছিলেন। তার মৃত্যুর চার দিনের আগের যে ঘটনা সেই সম্পর্কে একটি বর্ণনা এসেছে যে সেই সময় ওমর ইবনে খাত্তাব তিনি কী কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। দুইজন সাহাবি হুজাইফা ইবনে ইয়ামান এবং সাহেল ইবনে হুনাইফ তাদের সঙ্গে ওমর ইবনে খাত্তাব সাক্ষাৎ করলেন এবং তিনি তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা ইরাকে যাবে এবং সেখানে গিয়ে সেই অঞ্চলের ভূমি জরিপ করে আসবে এবং সেখানে যে খারাজ নির্ধারণ করা হয়েছে তার উপরে প্রতিবেদন তৈরি করবে। ওমর বলছেন যে আমি আশা করি যে সেই খারাজের যে হার বা রেট এটা ইরাকের মানুষের উপরে কঠিন হয়ে আসেনি, অর্থাৎ তাদের সাধ্যমতো রয়েছে। ওমর ইবনে খাত্তাব সেখানে তাদের উপরে কোনো সাধ্যাতীত বোঝা এটা চাপিয়ে দিতে চাচ্ছিলেন না। সেই অঞ্চলের সেই অমুসলিম তাদেরকে খারাজ প্রদান করতে হতো, ওমর চাচ্ছেন না যে এটা তাদের উপরে কোনো জুলুম হয়ে যাক। সেই দুইজন সাহাবি সেই অঞ্চলে জরিপ করে এসে রিপোর্ট পেশ করলেন যে আমরা যতটুকু তাদের কাছ থেকে গ্রহণ করছি তার থেকে অনেক বেশি তাদের জন্য রেখে দেই, কাজেই তাদের উপরে কোনো জুলুম হচ্ছে না। ওমর ইবনে খাত্তাব তখন বললেন যে আল্লাহর নামে আমি কসম করে বলছি, আল্লাহ যদি আমার জীবনকে নিরাপদ রাখেন, যদি আমাকে জীবিত রাখেন, তাহলে আমি এমন ব্যবস্থা করে যাব যে সেই দূর ইরাকের কোনো বিধবা নারীও অন্য কারো মুখাপেক্ষী হবে না, তাদের সমস্ত বিষয়ের দেখাশোনা আমি করে যাব যেন অন্য কোনো মানুষের সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী তারা না হয়। এই ঘটনার চার দিন পরেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন এবং সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি। এবং সেই ঘটনার কিছু পটভূমি রয়েছে। প্রথমত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম বা ক্রীতদাসের মাধ্যমে নিহত হয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার ইসলামী শরিয়া এবং শাসন নীতির ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। তিনি কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করতে চাইতেন না, দিনের ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন একজন ব্যক্তি। সেই সময়ে বেশ কিছু কারণে মদিনায় কিছু অমুসলিমরা বসবাস করত এবং তারা ছিল মূলত যুদ্ধবন্দী এবং সেই অমুসলিমদের বড় অংশই ছিল দাস দাসী, কাজে সেখানে সংখ্যায় কম হলেও মুসলিম এবং অমুসলিমদের একটি সংমিশ্রণ ঘটেছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ধরনের মিশ্রিত অবস্থা থেকে মদিনাকে বিশুদ্ধ রাখতে চাচ্ছিলেন, কারণ সীমান্তবর্তী অঞ্চলে যে অবস্থাগুলো ঘটছে সেখানে লোকেরা মাত্র ইসলামে আসছে, নতুন করে দিন শিখছে, সেখানে সীমান্তে মুসলিম ও মুসলিম যুদ্ধ করছে, সেই রকম অবস্থা যেন মদিনাতে সৃষ্টি না হয়, মদিনাতে যেন বিশুদ্ধভাবেই মুসলিমরাই বসবাস করে, এই বিষয়টা তিনি চাচ্ছিলেন। এবং এই অমুসলিম দাসদাসীদের বিপরীতে কোনো একজন স্বাধীন অমুসলিম ব্যক্তি, তার তো মদিনাতে বসবাস করার কোনো অনুমতি ছিল না। এবং সেটা কীভাবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব, যে তোমরা আরব উপদ্বীপ থেকে সমস্ত মুশরিকদেরকে বহিষ্কার করে দাও। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজতামি ফিহা দীনান, আরব উপদ্বীপে যেন কোনো দুইটি ধর্ম একত্রিত না হয়। সুতরাং জাজিরাতুল আরব এটা হচ্ছে ইসলামের ঘাঁটি, ইসলামের ভূমি, এখানে অমুসলিমদের বসবাস করার কোনো কারণ থাকতে পারে না। এবং একই সঙ্গে পূর্বের ইতিহাস থেকে আমরা এটাও স্মরণ করতে পারি যে অমুসলিমরা যখন মুসলিমদের মধ্যে বসবাস করত, সেই মদিনার ইহুদিদের ঘটনাও আমরা স্মরণ করতে পারি, তারা বারবার চক্রান্ত করত, ষড়যন্ত্র করত এবং মুসলিমদের উপরে ক্ষতি করার চেষ্টা করত। কাজে সকল দিকে বিবেচনা করে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপযুক্ত নির্দেশ আমাদের প্রতি ছিল। ক্রীতদাস যারা কিনা মনিবের ইচ্ছাধীন, তারা স্বাধীন নয় এবং একই সঙ্গে তারা যুদ্ধলব্ধ সম্পত্তির একটি অংশ, স্বাধীন মুসলিমদের সম্পত্তির একটি অংশ, কাজেই যদি তারা একজন মনিবের অধীনে থাকা অবস্থায় মদিনায় বসবাস করে, এটা হাদিসের নির্দেশকে লঙ্ঘন করে না। কিন্তু এরপরেও যখন অমুসলিম দাসদাসীদের সংখ্যা কিছুটা বেড়ে গেল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের উপস্থিতির কারণে অস্বস্তি অনুভব করতে শুরু করলেন। এখানে আরেকটি বিষয় আমাদের জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা দাস কিংবা দাসী বা স্লেভ এই শব্দটিকে ব্যবহার করছি, এবং এই শব্দের বিপরীতে ইসলামে যে সংজ্ঞা এবং কনসেপ্ট রয়েছে, অপরদিকে ইউরোপিয়ানরা তাদের মধ্যে যে ধরনের দাস প্রথার প্রচলন ছিল সেটা কখনোই একই রকম নয়। একই শব্দ ইসলামেও ব্যবহার করা হচ্ছে, দাসত্ব বা স্লেভারি, কিন্তু তার কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন। ইউরোপিয়ানদের মধ্যে বা মুসলিমদের মধ্যে যে দাস প্রথার প্রচলন ছিল তার মূল ভিত্তি হচ্ছে বর্ণবাদ বা রেসিজম, অর্থাৎ এক ধরনের চামড়ার লোকেরা, সাদা চামড়ার লোকেরা আফ্রিকার কালোদেরকে তাদেরকে বন্দী করবে, তাদেরকে ক্রীতদাস বানিয়ে ফেলবে, এবং তাদের ক্ষেত্রে কোনো ধরনের অধিকার বা নিয়মনীতির কোনো বালাই থাকবে না। এগুলো হচ্ছে অমুসলিম সমাজে প্রচলিত দাস প্রথার ভিত্তি। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের সময়ে যে দাস প্রথার প্রচলন ছিল তা ছিল সম্পূর্ণ বিপরীত। সেটাকে কোনো ধরনের জুলুমের সঙ্গে তুলনা করা দূরে থাকুক, বরং মূলত সেগুলো ছিল একটি চাকরির সমতুল্য, একটি কাজ বা পেশার সমতুল্য। এবং আরেকটি বিষয় স্মরণ রাখা প্রয়োজন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা সাহাবা কেরামদের সময়ে মুসলিমরা এই ধরনের দাস প্রথার প্রচলন ঘটাননি, বরং সেই সময় পৃথিবীতে এটি একটি আন্তর্জাতিক আইন ছিল যে যারাই যুদ্ধে বিজয় লাভ করত তারা পরাজিত লোকদেরকে বন্দি করে ফেলত এবং তাদেরকে দাসদাসীতে পরিণত করত। কাজেই যুদ্ধের ভারসাম্য বজায় রাখার জন্য মুসলিমদেরকেও এই নিয়মটি অনুসরণ করতে হচ্ছিল। মুসলিমরা এই দাসত্ব বা দাসদাসী রাখার সিস্টেমের প্রচলন ঘটাননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন দাসদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। দাসদাসী হিসেবে শুধুমাত্র কালো লোকেদেরকেই নয়, যে কোনো পরাজিত ব্যক্তিদেরকেই গ্রহণ করা হতো সেই সময়ে। সে হতে পারত একজন আরব কিংবা আফ্রিকান কিংবা পার্সি কিংবা ইউরোপিয়ান। অমুসলিম সমাজে তারা দাসদাসীদের সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করত, অমানবিক ব্যবহার করত, কিন্তু ইসলামে দাসত্ব ছিল খুবই সম্মানজনক একটি চাকরি সমতুল্য, এবং অনেক দিক থেকে এটি ছিল একটি আবাসিক সুবিধা সহকারে চাকরি। থাকা খাওয়া বসবাস সব কিছু সহকারে সে কাজ করার সুযোগ পাচ্ছে, এবং বিনিময়ে সে ভাতা বা পারিশ্রমিকও লাভ করছে, এবং চাইলে সে মনিবের সঙ্গে চুক্তি করে মুক্তি লাভ করার শর্ত গ্রহণ করতে পারত। খাবারের ক্ষেত্রে একজন স্বাধীন ব্যক্তি যে খাবার খেত, একজন ক্রীতদাস সেই একই খাবার খেত, একই ধরনের পোশাক পরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি এই বিষয়টি চাইতেন না যে মনিব তারা পৃথক স্থানে খাবে এবং দাসদাসী তারা আলাদা স্থানে খাবে, বরং একত্রে আহার করার নির্দেশ তিনি প্রদান করতেন। কাজেই তারা একত্রেই মিলেমিশেই আহার করতেন, খাবার খেতেন, এবং বাইরে থেকে কোনো একজন ব্যক্তি এসে দেখে চিহ্নিত করতে পারতো না, কারণ সবাই একই রকম পোশাক আশাক, একই রকম চলাফেরা এবং ব্যবহার করতেন, যে কে দাসদাসী আর কে মনিব এভাবে পৃথক করার কোনো ব্যবস্থা তাদের মধ্যে ছিল না। কাজেই মুসলিমরা পারস্পরিক সহানুভূতি এবং সহমর্মিতার ভিত্তিতে এটিকে একটি চাকরির পর্যায়ে রূপান্তরিত করেছিলেন, এটি একটি পেশা ছিল, সম্মানজনক একটি পেশা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসদাসীদের সম্পর্কে আমাদেরকে বলেছেন যে তারা হচ্ছে তোমাদের ভাই, যাদেরকে আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৃত্যুর সময়ে অন্তিম উপদেশ আমাদের উপরে তিনি দিয়েছেন, সেখানেও এই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অন্তিম উপদেশ কী ছিল? তিনি বলেছেন, আসসালাত ও মা মালাকাত আইমানুকুম, সালাত, তোমার সালাতের ব্যাপারে যত্নশীল হও, এবং তোমাদের অধীনস্থ দাসদাসীদের প্রতি তোমরা সহানুভূতিশীল হও, তাদের ব্যাপারে সাবধান হও। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম উপদেশ। এবং আরও যদি আমরা দেখি, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশকে বাস্তবায়ন করেছেন, সেখানে শুধুমাত্র এটা কোনো থিওরি বা তাত্ত্বিক উপদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বাস্তবেই তারা দাসদাসীদেরকে সমস্ত রকমের সুযোগ সুবিধা প্রদান করতেন, এবং যে কারণে আমরা দেখতে পাই পরবর্তীতে তারা বিকশিত হয়েছেন এবং তাদের গুণ বা যোগ্যতা স্বাক্ষর বিভিন্ন ক্ষেত্রে তারা রাখতে সক্ষম হয়েছেন। স্পেন যখন বিজয় হলো, যিনি আন্দালুস বিজয় করেছিলেন সেই তারেক বিন জিয়াদ, তিনি একজন ক্রীতদাস ছিলেন। ক্রীতদাসদের মধ্য থেকে পরবর্তীতে অনেকে ইলমের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আতা ইবনে রাবাহ, যিনি একজন তাবেঈ ছিলেন, তিনি ছিলেন একজন সাবেক ক্রীতদাস। পরবর্তীতে তিনি তাবেঈনদের মধ্যে শ্রেষ্ঠ আলেম হিসেবে মর্যাদা পেয়েছিলেন। নাফে, তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তার একজন ক্রীতদাস। এবং আবদুল্লাহ ইবনে ওমর, তার ইলম সম্পর্কে আমরা জানি যে তিনি একজন বিশিষ্ট আলেম সাহাবী ছিলেন, তার সেই সুবিশাল ইলমের ধারক এবং বাহক ছিলেন নাফে। এবং হাদিস বর্ণনার যে চেইনগুলো রয়েছে তার মধ্যে নাফের মাধ্যমে যে চেইন বা হাদিসের ধারাটি এসেছে সেটাকে বলা হয়ে থাকে একটি গোল্ডেন চেইন, অর্থাৎ এটা এতটা বিশুদ্ধ। সেটা কীভাবে? সেটা হচ্ছে প্রথমত ইমাম আহমদ বিন হাম্বেল, ইমাম আহমদ বিন হাম্বেলের উপরে ছিলেন তার ওস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির উপরে ছিলেন ইমাম মালিক, ইমাম মালিকের উপরে ছিলেন নাফে। এবং নাফিয়ে ইলম অর্জন করেছেন আবদুল্লাহ ইবনে ওমর থেকে, এবং আবদুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কাজেই প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আবদুল্লাহ ইবনে ওমর, তারপর নাফিয়ে, তারপর ইমাম মালিক, তারপর শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল, এই যে ধারাটি, এটাকে হাদিসের উলামায়ে কেরাম তারা বলতেন যেটি হচ্ছে একটি গোল্ডেন চেইন। সুতরাং সংক্ষেপে এই উদাহরণগুলোর মাধ্যমে এই বিষয়টি আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে যে দাস প্রথা বা দাসত্ব, এটা কখনোই অমুসলিম সমাজে যেভাবে প্রচলিত ছিল ইসলামে তার সংজ্ঞা এবং কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন। ইসলামে দাস দাসীরা তার সবসময় সম্মানিত ছিলেন এবং অধিকারপ্রাপ্ত ছিলেন। আচার আচরণের ক্ষেত্রে মুসলিমরা তাদেরকে একইভাবে দেখতেন। এই বিষয়ে আমাদের একটি পৃথক আলোচনা রয়েছে, চাইলে আমরা সেটাও শুনতে পারি, এবং সেই আলোচনার শিরোনাম হচ্ছে ইসলাম এবং দাস প্রথা, যেখানে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পরবর্তী পয়েন্টে আমরা যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার হত্যার যেই ইমিডিয়েট কারণগুলো বা পটভূমি, ব্যাকগ্রাউন্ড, সেই প্রসঙ্গে ওমর ইবনে খাত্তাব, তার সম্পর্কে আমরা মাত্রই আলোচনা করলাম যে তিনি চাচ্ছিলেন না যে এই অমুসলিম দাস জাতির সংখ্যা বৃদ্ধি পাক, মদিনায় তারা বসবাস করুক। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ তারা ওমর ইবনে খাত্তাবের কাছে এসে এই বিষয়ে আপত্তি পেশ করছিলেন এবং তদবির করতে শুরু করেছিলেন, কারণ সেই সমস্ত সাহাবায়ে কেরাম তারা এই সমস্ত দাস দাসীদেরকে বিভিন্ন কাজে, পেশায়, ব্যবসায় লাগিয়ে রেখেছিলেন এবং এ কারণে তারা তাদের উপর নির্ভরশীল ছিলেন। এবং সবচেয়ে বেশি কিছু দাসের মালিক যিনি ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। কাজে তিনি ওমর ইবনে খাত্তাবের কাছে অনুরোধ করলেন যে অনুমতি দেওয়া হোক এই সমস্ত অমুসলিম দাস দাসীরা তারা সেখানে বসবাস করুক। শেষ পর্যন্ত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিছুটা অনিচ্ছা সত্ত্বেই রাজি হলেন এবং অনুমতি প্রদান করলেন। এরকম একজন গোলাম বা ক্রীতদাস ছিল অমুসলিম, সে ছিল আবুল লুয়া। আবুল লুয়া সে ছিল একজন ফার্সি পারস্য দেশ থেকে আসা ক্রীতদাস। সে একজন দক্ষ কারিগর ছিল, কর্মকার বা কামার ছিল, ধাতব জিনিসপত্র সে তৈরি করতে পারত, এবং একই সঙ্গে পারস্য অঞ্চলে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের সময়ের আগে থেকেই একটি বিশেষ প্রযুক্তি প্রচলিত ছিল, সেটা হচ্ছে যে তারা উইন্ডমিল জাতীয় এক ধরনের কল প্রস্তুত করত এবং সেগুলো দিয়ে তারা বিভিন্ন কাজ করত, যেমন কুয়ো থেকে পানি উত্তোলন করা কিংবা গম পিসার যে জাতাকল, এই ধরনের শস্য দানাগুলোকে গুঁড়ো করা, তার জন্য কল তৈরি করা, সেগুলো সে করতে পারত। এই ক্রীতদাস আবুল লুয়া সে একদিন ওমর ইবনে খাত্তাবের কাছে একটি অভিযোগ নিয়ে হাজির হলো এবং সে এসে বলল যে আমার যিনি মনিব মুগিরা ইবনে শুবা, তিনি আমার কাছ থেকে অনেক বেশি অর্থ দাবি করছেন, কাজেই আপনি তাকে বলবেন যেন তিনি আমার কাছ থেকে কম করে অর্থ গ্রহণ করেন। মূল ঘটনা ছিল যে আবুল লুয়া সে মুগিরা ইবনে শুবা তার অধীনে কাজ করত এবং সে কাজ করে যা অর্জন করত তার একটি বড় অংশ মুগিরা ইবনে শুবা তিনি গ্রহণ করে নিতেন। কাজেই সেই বিবাদ নিয়ে তখন ওমরের কাছে সে অভিযোগ পেশ করছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিবাদ মীমাংসা করার যে পদ্ধতি, সেখানে আমরা আগেও আলোচনা করেছি যে তিনি দুই পক্ষকেই উপদেশ প্রদান করতেন এবং দুই পক্ষকেই উপদেশ দিয়ে বলতেন যে তুমি অন্যের প্রতি সদয় আচরণ করো, তার প্রতি দয়ালু হও, কোমল হও, অপরাধ জারি থাকুক না কেন। কাজেই প্রথমত যখন সেই দাস আসলো, ওমর ইবনে খাত্তাব তাকেই প্রথম উপদেশ দিলেন। তাকে বললেন ইত্তাকিল্লাহ ওয়া আহসিন ইলা মাওলাক, আল্লাহকে ভয় করো এবং তোমার মনিবের সঙ্গে ভালো আচরণ করো। আবুল লুয়া তখন অসন্তুষ্ট হলো এবং নিজের মাথা ঘুরিয়ে সে ফেরত যাচ্ছিল এবং যাওয়ার সময় এটা বলতে বলতে সে বিদায় হচ্ছিল, সে বলছিল যে তার ন্যায় বিচার সবার সঙ্গে যথেষ্ট, আমার ব্যাপারে কেন নয়। অর্থাৎ তিনি সবার সঙ্গে ন্যায় বিচার করলেন কিন্তু আমার সঙ্গে এরকম কেন। অথচ বিষয়টি সেখানেই শেষ নয়, ওমর ইবনে খাত্তাব ঠিকই পরবর্তীতে মুগিরা ইবনে শুবার সঙ্গে কথা বলেছেন, তবে সেই জন্য আবুল উলুয়াকে জানিয়ে বা তাকে সেখানে উপস্থিত রেখে তারপরে মুগিরা ইবনে শুবাকে উপদেশ প্রদান করতে হবে বিষয়টি এভাবে জরুরি ছিল না। ওমর ইবনে খাত্তাব পৃথকভাবে মুগিরা ইবনে শুবাকে ডেকে তাকে উপদেশ দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে তুমি যা অর্থ গ্রহণ করছো আবুল লুয়ার কাজের মাধ্যমে তার পরিমাণ তুমি কম নাও এবং আবুল লুয়াকে বেশি দাও। এই ঘটনাটি ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ইমিডিয়েট আগের ঘটনা, কিন্তু বাস্তবে আবুল লুয়া সে আরও আগে থেকেই ওমর ইবনে খাত্তাবকে হত্যা করার সিদ্ধান্ত তার অন্তরে পোষণ করছিল। এবং এই প্রসঙ্গে আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে বইটিকে নিয়ে আমরা আলোচনা করছি, ডক্টর আলিয়া সাল্লাবি তার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী যে গ্রন্থ, সেটা নিয়ে আমরা সেটাকে সামনে রেখে আমরা আমাদের এই সিরিজকে আলোচনা করছি। এবং সেখানে তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার যে পুরো ঘটনা, তাকে হত্যা করা হলো, সেখানে দুইটি বিশেষ শিক্ষাকে সামনে রেখেছেন। তার মধ্যে একটি শিক্ষা হচ্ছে এটা যে একজন অমুসলিম তার অন্তরে মুসলিমদের প্রতি কী পরিমাণ ঘৃণা বা বিদ্বেষ থাকতে পারে, সেখানে আবুল লুয়ার এই উদাহরণটিকে তিনি ব্যবহার করেছেন। আবুল লুয়ার সেই অভিযোগের আরও বেশ আগে একটি ঘটনা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আবুল লুয়ার পাশ দিয়ে যাচ্ছিলেন, সে সময় সে কাজ করছে এবং ওমর জানতেন যে এই ব্যক্তি বিশেষ ধরনের সেই উইন্ড মিলের মতো কল, জাঁতাকল ইত্যাদি প্রস্তুত করতে পারে, যা কিনা বাতাসের সাহায্যে ঘুরতে পারে। ওমর তাকে বললেন যে আমি শুনেছি তুমি নাকি এরকম একটি জাঁতাকল তৈরি করতে পারো যা বাতাসের সাহায্যে ঘুরে এবং গম ইত্যাদি শস্যগুলো গুঁড়ো করতে পারে। তখন আবুল উলুয়া সে বলল যে হ্যাঁ, আমি কাজ করতে পারি এবং আমি আপনাকে এমন একটি জাঁতাকল প্রস্তুত করে দেব যা সবার মুখে মুখে আলোচিত হবে, সবাই সেটা নিয়ে কথা বলবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই বুদ্ধিমান, বিচক্ষণ, অন্তর্দৃষ্টিসম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাসত দিয়েছিলেন। ওমর সেই কথা শুনেই বুঝে ফেললেন যে এই কথার অর্থ কী। মূলত সে ওমরকে বোঝাচ্ছে যে আমি আপনাকে এমন এক জাঁতাকল প্রস্তুত করব, আমি হব সেই জাঁতাকল এবং আপনাকে আমি গুঁড়ো করে ফেলব। ওমর ইবনে খাত্তাব তার কথার অর্থ বুঝে ফেললেন এবং সেখান থেকে চলে আসার পর ওমর ইবনে খাত্তাবের সঙ্গে যে সাথী ছিল তাকে তিনি বললেন যে এই গোলাম তো আমাকে হত্যার হুমকি দিয়েছে। সুতরাং ওমর ইবনে খাত্তাব স্পষ্টই বুঝে নিলেন যে এই গোলাম তাকে থ্রেট করেছে হত্যার জন্য, কিন্তু এই বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নিলেন না। তার জন্য সিকিউরিটি বাড়িয়ে নেওয়া, কোনো বডিগার্ড নিযুক্ত করা, এরকম কোনো বিষয় নিয়ে ওমর ইবনে খাত্তাব উদ্বিগ্ন হলেন না। ওমর ইবনে খাত্তাব ভাবতেন মুসলিমদের নিরাপত্তা নিয়ে, মুসলিমদের প্রয়োজন পূরণ করা নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে, ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তিনি কোনো কিছু চিন্তা করতেন না। আরবের এতিমদেরকে নিয়ে ভাবতেন, এমনকি দূর ইরাকের বিধবা নারীদের অভাব কীভাবে দূর করবেন, তাদের নিরাপত্তা প্রদান করবেন, সেগুলো নিয়ে ভাবতেন, কিন্তু ব্যক্তিগত বিষয়ে তিনি পেরেশান হতেন না। এই ঘটনার আগে কিংবা পরে কখনোই তিনি কোনো বডিগার্ড, পাহারাদার বা নিরাপত্তারক্ষী মোতায়েন করেননি। আবু লুয়া সে লোহার জিনিস তৈরিতে দক্ষ ছিল, কর্মকার ছিল। সে খুবই ধারালো একটি ছুরি প্রস্তুত করলো এবং মাঝখানে ছিল ধরার জন্য একটি হাতল বা হ্যান্ডেল এবং তার দুই প্রান্ত ছিল খুবই ধারালো, এবং সেটাকে সে একটি মারাত্মক বিষের মধ্যে ডুবিয়ে রাখলো যতক্ষণ না সেই ছুরি সেই বিষকে শোষণ করে নেয়। এরপর সেটাকে সে শুকালো। এই অবস্থায় একদিন সে হুরমুজান সম্পর্কে আমরা আলোচনা করেছি যে সে পারস্য অঞ্চলের একজন কমান্ডার ছিল, একজন সম্রাট ছিল। পরবর্তীতে গ্রেফতার হয়ে মদিনায় এসে সে ইসলাম গ্রহণ করে মদিনাতেই মুসলিম হিসেবে বসবাস করছিল। আবুল উলুয়া তার পারস্য অঞ্চলের সেই ব্যক্তি হুরমুজানকে সেই ছুরিটি দেখিয়েছিল এবং দেখিয়ে সে প্রশ্ন করছিল যে এই ছুরি সম্পর্কে তুমি কী মনে করো, কেমন ছুরি এটা? হুরমুজান বলল যে এটা দিয়ে কাউকে আঘাত করা দূরে থাকুক, এমনকি যদি কেউ এটাকে স্পর্শও করে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে। আবু লুয়া এরকম একটি প্রস্তুতি গ্রহণ করে ওমরকে হত্যার অপেক্ষায় ছিল। এবারে আমরা সেই ঘটনার দিকে যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে আঘাত করে শহীদ করে দেওয়ার সেই বর্ণনা, এবং বুখারিতে বর্ণনাটি বিস্তারিতভাবে এসেছে, আমরা মূল অংশটি উল্লেখ করছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতের সময় মসজিদে প্রবেশ করলেন এবং তিনি ইমাম হিসেবে বাকিদের উপরে সালাত আদায় করাতেন, এবং সালাতের আগে তিনি নিজে বাকিদের কাতার সোজা করে দিতেন, নিজের হাত দিয়ে প্রত্যেকটি কাতার সোজা করতেন এবং তিনি বলতেন ইস্তাউ, কাতার সোজা করার কথা বলতেন। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন যে আমি তার কাছে দাঁড়িয়েছিলাম এবং আমার এবং ওমরের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কেউ ছিল না, অর্থাৎ তারা একই সরলরেখা বরাবর ছিলেন। ওমর ইবনে খাত্তাব ইমাম হিসেবে সবার সামনে, তারপরে প্রথম সারির প্রথম সারিতে ঠিক ওমরের পেছনে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে আব্বাস, এবং দ্বিতীয় সারিতে আবদুল্লাহ ইবনে আব্বাসের পেছনে দাঁড়িয়েছিলেন এই হাদিসের বর্ণনাকারী আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ওমর ফজরের সালাতে অধিকাংশ সময়ে বড় বড় বা দীর্ঘ সূরা যেগুলো সেগুলো তিলাওয়াত করতেন, যেমন সূরা ইউসুফ, সূরা নাহল বা এই ধরনের বড় সূরাগুলো প্রথম রাকাতে তিলাওয়াত করতেন, যাতে করে ফজরের সালাতের পুরো জামাতে সবাই শরিক হতে পারে এবং প্রথম রাকাতেই যেন সবাই শরিক হতে পারেন। সাহাবায়ে কেরামের সময় ফজরের সালাত তারা দীর্ঘ আদায় করতেন, যে কারণে দেখা যেত যখন সালাত শেষ হয়ে আসতো তখন চারদিকে একেবারে ফর্সা হয়ে এসেছে। আমর ইবনে মাইমুন তিনি বর্ণনা করে বলছেন যে যখনই সালাত শুরু করার জন্য ওমর ইবনে খাত্তাব আল্লাহু আকবার বললেন, ঠিক সেই মুহূর্তেই আবু লুলুয়া পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাত করল এবং উপর্যুপুরি একাধিকবার তাকে ছুরি দিয়ে আঘাত করলো তার কাঁধে এবং তার তলপেটে বা পাজরে, এবং তলপেটের এই আক্রমণের কারণেই শেষ পর্যন্ত ওমর ইবনে খাত্তাব তিনি মৃত্যুবরণ করেছিলেন। আক্রমণ করা হলো, আক্রমণের পর ওমর ইবনে খাত্তাবের প্রথম কথা ছিল, তিনি বললেন আকালা নীল কাল্ব আউ কাতালা নীল কাল্ব, যে একটি কুকুর আমাকে খেয়ে ফেলেছে, কামড় দিয়েছে, অথবা একটি কুকুর আমাকে হত্যা করলো। ওমর ইবনে খাত্তাব তিনি জানতেন না যে কে পেছন থেকে তার উপরে আক্রমণ পরিচালনা করলো। আবু লুয়া সে শুধুমাত্র ওমরকে আঘাত করে ক্ষান্ত হলো না, সে ওমর ইবনে খাত্তাবকে আহত করার পর ডানে বামে যাকেই সামনে পাচ্ছিল তাকেই ছুরি দিয়ে আঘাত করছিল, এবং এভাবে শেষ পর্যন্ত ১৩ জনকে সে ছুরি দিয়ে আঘাত করেছিল, যার মধ্যে পরবর্তীতে ৭ জন তারা শাহাদত বরণ করেছেন। কাজেই সেই ছুরি, বিষমাখানো সেই ছুরি, একদিকে সেটা যেভাবে মারাত্মক ছিল, আরও একটি বিষয় সম্পর্কে শায়খ আলী আসাল্লাবি তার গ্রন্থে এখানে আলোচনা করেছেন যে আবু লুয়া তার অন্তরে মুসলিমদের প্রতি কী পরিমাণ বিদ্বেষ ছিল। শুধুমাত্র ওমরের উপর হামলা করে সে ক্ষান্ত হলো না, সেই সালাতের জামাতে ডানে বামে যাকেই পাচ্ছে ১৩ জনকে সে ছুরি আঘাত করেছে, ৭ জন শাহাদত বরণ করেছেন। সেই সময় ফজর সালাতে সাহাবা একরাম তারা সালাত আদায় করতে এসেছেন, স্বাভাবিকভাবেই কোনো অস্ত্র সাথে নিয়ে তারা নামাজে আসতেন না, এবং তাদেরকে গার্ড করার জন্য নামাজ আদায় করার সময় চারপাশে কোনো পাহারাদার রেখে দিয়ে তারপর নামাজ আদায় করবেন, এরকম কোনো ব্যবস্থার প্রয়োজন ছিল না। ওমর ইবনে খাত্তাব কোনো ধরনের নিরাপত্তারক্ষী ছাড়াই মসজিদে যেতেন। সেই অবস্থায় আবু লুয়া যখন ডানে বামে সামনে যাকেই পাচ্ছে তাকেই হত্যা করছে, তখন একজন সাহাবি তাকে থামানোর জন্য একটি চাদর তার উপরে নিক্ষেপ করলেন। আবু লুয়া যখন বুঝতে পারল যে সে এবারে আর রেহাই পাবে না, ধরা পড়ে যাবে, তখন সে নিজেই নিজের ছুরি দিয়ে আত্মহত্যা করল। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তিনি ওমর ইবনে খাত্তাবের পেছনের কাতারে ছিলেন, এবং সুবহানাল্লাহ আমরা দেখতে পাই যে সেই রকম একটি অবস্থায় যখন কিনা তার উপর ছুরি আঘাত করা হয়েছে, তখনও সালাতের যে দায়িত্ব সেটা থেকে তারা উদাসীন হয়ে যাননি। ওমর ইবনে খাত্তাব তার পেছনে থাকা ব্যক্তিকে হাত ধরে টেনে নিয়ে ইমামের জায়গায় নিয়ে আসলেন। আব্দুর রহমান বিন আওফ ছিলেন ওমরের পেছনে, ওমর ইবনে খাত্তাব তাকে হাত ধরে টেনে নিয়ে সালাত আদায় করার দায়িত্ব প্রদান করলেন, অথচ সেই সময় তিনি ছুরিকাহত অবস্থায়। আব্দুর রহমান ইবনে আওফ তিনি বাকি সালাত চালিয়ে যেতে শুরু করলেন, এবং সেই সময় মসজিদে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হলো। ওমর ইবনে মাইমুন তিনি বলছেন যে যারা ওমর ইবনে খাত্তাবের আশেপাশে ছিল তারা বুঝতে পারলো যে আসলে ঘটনাটি কী ঘটছে, কিন্তু যারা মসজিদের পেছনের দিকে ছিল, পেছনের কাতারে, তারা সামনে কী ঘটছে কিছুই বুঝতে পারছিল না। তারা দেখলো যে ওমর আল্লাহ আকবার বলেছেন, কিন্তু এরপরে তার কোনো তিলাওয়াত বা কণ্ঠস্বর আর শোনা যাচ্ছে না, কাজেই পেছন থেকে তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম বলছিলেন। পরবর্তীতে আব্দুর রহমান ইবনে আওফ তিনি বাকি সালাত খুব দ্রুত শেষ করলেন। সালাত শেষ হলো এবং ওমর ইবনে খাত্তাবকে তার ঘরে নিয়ে আসা হলো আহত অবস্থায় তিনি। তখন ওমর ইবনে খাত্তাব প্রথম যে কথাটি বললেন সেটা হচ্ছে যে কে আমাকে আঘাত করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সেখানে ছিলেন, তাকে ওমর বললেন তুমি দেখে আসো তো কে আঘাত করলো। তিনি বললেন মুগিরা ইবনে শুবার সেই গোলাম আবু লুয়া। ওমর জিজ্ঞাসা করলেন সেই কারিগর গোলামটি? জবাব আসলো হ্যাঁ। ওমর বললেন আল্লাহ তার ধ্বংস করুন, আমি তো তার সম্পর্কে কোনো জুলুম করিনি, তার সম্পর্কে সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছিলাম। ওমর বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি। ওমর ইবনে খাত্তাবের এই কথাটি বিশেষভাবে লক্ষণীয়। ওমর বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি। ওমর ইবনে খাত্তাব নিজের মধ্যে ভাবছিলেন যে কে আমাকে আঘাত করতে পারে, কেন আমাকে আঘাত করবে। যখন আবু লুয়া সম্পর্কে বলা হলো ওমর বললেন যে আমি তো তার সম্পর্কে কোনো অন্যায় সিদ্ধান্ত নেইনি, তাকে আমি সঠিক সিদ্ধান্তই দিয়েছিলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার পুরো খিলাফতকালে তিনি সবসময় সচেষ্ট থাকতেন, সাবধান থাকতেন ন্যায় বিচার এবং আদল প্রতিষ্ঠা করার জন্য। বাস্তবে তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতিমূর্তি। ওমর ইবনে খাত্তাব এটা নিয়ে সেই মুহূর্তে পেরেশান ছিলেন যে তিনি কি কারো উপর কোনো অন্যায় করেছিলেন বা জুলুম করেছিলেন যে কারণে প্রতিশোধ নেওয়ার জন্য সেই ব্যক্তি তার উপর হামলা করলো। যখন দেখলেন যে একজন অমুসলিম সেখানে হামলা করেছে, ওমর বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি। এই প্রসঙ্গে একটি সাইড নোট আমরা উল্লেখ করতে পারি যে একবার একটি কনফারেন্স বা আলোচনায় সেখানে মুসলিম বক্তারা ছিলেন এবং অমুসলিম বক্তারাও ছিলেন। সেখানে যিনি মুসলিম বক্তা ছিলেন তিনি ইসলামিক খিলাফা এবং তার যে শাসন ব্যবস্থা অন্যান্য শাসন ব্যবস্থার থেকে উৎকৃষ্ট সেই বিষয়ে তুলনামূলক আলোচনা পেশ করছিলেন। তখন একজন অমুসলিম বক্তা সে বিষয়টিকে এভাবে উপস্থাপন করলো যে কোন ইসলামী শাসনের আলোচনা তোমরা করো, যেখানে কিনা প্রথম চার খলিফা তাদের ৩ জনকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদের ৩ জনকে হত্যা করেছে লোকেরা। এমনভাবে সেই প্রশ্নটি করলো বা বক্তব্যটি উপস্থাপন করলো যে যেন ৪ জন খলিফার মধ্যে ৩ জনের বিরুদ্ধে জনগণ অসন্তুষ্ট ছিল, যে কারণে ওমরকে শহীদ করেছে, ওসমানকে শহীদ করেছে কিংবা আলীকে শহীদ করেছে। অথচ বাস্তবতা হচ্ছে এটা যে তারা ন্যায় বিচারই প্রতিষ্ঠা করেছেন, এবং যারা অন্যায় এবং জুলুমকে পছন্দ করে, যারা ফিতনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেই রকম বিভ্রান্তিকর ব্যক্তিরাই তাদেরকে শহীদ করেছে। ওমর রাদিয়াল্লাহু তিনি শাহাদাত বরণ করেছেন সেই পারসি মাজুসি অগ্নিপাশকের হাতে, ওসমান রাদিয়াল্লাহুকে শহীদ করে দেওয়া হয়েছে সেই ফিতনা সৃষ্টিকারী বিভ্রান্তিকর লোকেদের মাধ্যমে, এবং তাদের মূল কারিগর পেছনে যে ছিল সে হচ্ছে সেই ইহুদি আবদুল্লাহ ইবনে সাবা, যার মাধ্যমে পরবর্তীতে এই শিয়া ফিরকার সৃষ্টি। একইভাবে যারা খারেজি তাদের এক হাতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদত বরণ করেছেন, কাজেই তারা শহীদ হয়েছেন। কিন্তু তাদেরকে এই কারণে হত্যা করা হয়নি যে তারা কোনো অন্যায় করেছিলেন বা জুলুম করেছিলেন। মূলত শাহাদাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান এবং মর্যাদাকে আরও বৃদ্ধি করেছেন, এবং সত্য এবং মিথ্যার যেই দ্বন্দ্ব, চিরন্তন যুদ্ধ, তার একটি উদাহরণকে আমাদের সামনে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইবনে আব্বাসকে বললেন যে তুমি এবং তোমার পিতা আমার কাছে তদবির করতে মদিনাতে অমুসলিম গোলামদের সংখ্যা বৃদ্ধি করার জন্য, যেন আমি সেই অনুমতি দেই এই বিষয়ে তোমরা আমার কাছে এসে তদবির করতে। বাস্তবে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কাছে সবচেয়ে বেশি অমুসলিম গোলাম ছিল। সেই অবস্থায় ইবনে আব্বাস তিনি বললেন যদি আপনি চান তো আমি কাজ করতে পারি, অর্থাৎ এর মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে আমি এখন তাদেরকে হত্যা করে ফেলি। ওমর বললেন যে তুমি তো ভুল বলছো, কারণ এখন আর সেই সুযোগ নেই। এখন তারা তোমাদের ভাষায় কথা বলে, তোমরা যেভাবে সালাত আদায় করো তারাও কিবলামুখী হয়ে সালাত আদায় করে, তোমরা যেভাবে হজ করো তারাও হজ করে, এবং তাদের মধ্যে অনেকেই তার ইসলাম গ্রহণ করেছে, আর এখন তুমি বলছো যে তাদেরকে হত্যা করবে। মূলত যখন তাদেরকে দাসদাসী হিসেবে বন্দী করে নিয়ে আসা হয়েছিল সেই অবস্থায় তারা ছিল যুদ্ধবন্দী অবস্থায়। যুদ্ধবন্দীদের ক্ষেত্রে কয়েকটি অপশন রয়েছে। এক নম্বর অপশন হচ্ছে যেহেতু তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই অবস্থায় তারা বন্দী হয়েছে, সেখানে একটি অপশন রয়েছে যে চাইলে খলিফা নির্দেশ দিতে পারেন যে বন্দীদেরকে হত্যা করে ফেলা হোক। এর বাইরে আরও অপশন রয়েছে, যেমন যুদ্ধবন্দী বিনিময়ের মাধ্যমে তাদেরকে মুক্তি করে দেওয়া যেতে পারে, কিংবা মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া যেতে পারে, অথবা এমনিতেই তাদেরকে মুক্ত করে দেওয়া যায়। এর বাইরে আরেকটি অপশন হচ্ছে তাদেরকে গোলাম বা দাসদাসীতে পরিণত করা যায়। কাজে বিভিন্ন অপশন ছিল, কিন্তু এতদিন পরে যখন কিনা তারা মুসলিম হয়ে গিয়েছে, একই ভাষায় কথা বলছে, এই অবস্থায় তো তাদেরকে আর হত্যা করার কোনো সুযোগ থাকতে পারে না। কাজেই ওমর বললেন যে এখন আর সেই বিষয়ে কার্যকর করার কোনো সুযোগ নেই। সুতরাং ওমর ইবনে খাত্তাব সেরকম আহত অবস্থায় ছিলেন এবং অসুস্থ অবস্থায় তিনি শয্যাশায়ী। তার সামনে বিভিন্ন খাবার নিয়ে আসা হলো, কিন্তু কিছুই তিনি খেতে পাচ্ছিলেন না। দুধ পান করার জন্য দেওয়া হলো, কিন্তু তিনি সেটা পান করার পর দেখা গেল যে তার পেটের যে আঘাত জখম পাকস্থলীতে, সেখান থেকে সেই দুধ বের হয়ে আসছিল। কাজেই তার পাকস্থলী আর কোনো খাবারকে ধরে রাখতে পারছে না, হজম করা দূরে থাকুক। কাজেই আশেপাশের লোকজন তারা বুঝে ফেললেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন, তার অন্তিম সময় একেবারে কাছাকাছি চলে এসেছে। কাজেই এর জন্য যে প্রস্তুতি সেটা তারা গ্রহণ করতে শুরু করলেন। ওমর ইবনে খাত্তাব সেই রকম একটি আহত অবস্থায় মৃত্যুশয্যাতেও তিনি তার দায়িত্ব পালন করা থেকে গাফেল হয়ে যাননি। তিনি সেই মুহূর্তে পেরেশান ছিলেন যে পরবর্তী কাকে তিনি খলিফার আসনে বসাবেন, কে হবে মুসলিমদের পরবর্তী দায়িত্বশীল প্রধান ব্যক্তি। এবং এই বিষয়ে আমরা বলেছি যে সেই জুমার সালাতেই, জুমার খুতবাতেই ওমর ছয়জনের একটি কমিটি সেই নির্দেশনা প্রদান করে রেখেছিলেন। আগে থেকেই তিনি ছয়জন ব্যক্তিকে এই বিষয়ে দায়িত্ব প্রদান করেছিলেন। সেই ছয়জন কারা? তারা হচ্ছেন উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে উবাইদুল্লাহ এবং জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবিদের মধ্যে এই 6 জন তারা প্রত্যেকেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি। বাকি 4 জন কারা? বাকি 4 জনের মধ্যে প্রথম 2 জন অবশ্যই আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কাজেই বাদ থাকলেন শুধুমাত্র 2 জন। একজন হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগেই শাহাদাত বরণ করেছেন, প্লেগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং অবশিষ্ট একজন যিনি থাকলেন 10 জনের মধ্যে, তিনি হচ্ছেন সাঈদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব কেন সেই 6 জনের কমিটিতে সাঈদ ইবনে জাইদকে রাখলেন না, অথচ তিনিও ছিলেন একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি? ওমর ইবনে খাত্তাব দেখলেন যে সাঈদ ইবনে জাইদ তিনি হচ্ছে তার গোত্রের ব্যক্তি, একই গোত্রের বনু আদি সেই গোত্রের ব্যক্তি। কাজেই কেউ যেন এটা বলতে না পারে বা এরকম কোনো সুযোগ যেন সৃষ্টি না হয় যে ওমর গোত্রপ্রীতি করেছেন, স্বজনপ্রীতি করেছেন, নিজের গোত্রের বলে সেই ব্যক্তিকে তাকে মনোনয়ন দিয়ে গিয়েছেন, এরকম যেন কেউ বলতে না পারে, সে কারণে তাকে ওমর কমিটির মধ্যেও রাখেননি। সুতরাং এই বিষয়গুলোর ক্ষেত্রে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কত সাবধান থাকতেন এবং সতর্ক থাকতেন। একজন ব্যক্তি এসে ওমর ইবনে খাত্তাবকে পরামর্শ দিয়েছিল যে আপনি আপনার সন্তান আবদুল্লাহকে খলিফা হিসেবে নির্বাচিত করুন, আবদুল্লাহ ইবনে ওমরকে খলিফা হিসেবে মনোনীত করে যান। যোগ্যতার দিক থেকে অবশ্যই আবদুল্লাহ ইবনে ওমর তিনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন, কিন্তু সেই ব্যক্তিকে ওমর বললেন আমাকে এই কথা বলছো আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, অর্থাৎ অন্য কথায় ওমর বুঝিয়ে দিলেন যে আমাকে খুশি করার জন্য তোমরা এই কথা বলছো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই 6 জনের যে পরিষদ প্রস্তুত করলেন তাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেলেন, তাদেরকে বিশেষভাবে বিস্তারিত নির্দেশনা দিয়ে বললেন যে তোমরা একটি ঘরে থাকবে, একটি বাড়িতে থাকবে এবং 3 দিন পর্যন্ত তোমাদের সময়, এই সময়ের মধ্যে চিন্তাভাবনা করে তোমরা সিদ্ধান্ত কার্যকর করবে। তোমাদের মধ্য থেকে একজনকে তোমরা খলিফা হিসেবে বাছাই করবে এবং 6 জনের বাইরে থেকে কোনো ব্যক্তিকে তোমরা বাছাই করতে পারবে না। যেই খলিফা হবে তাকে হতে হবে এই 6 জনের মধ্যে একজন ব্যক্তি। ওমর বললেন যে এরা 6 জন সেই ব্যক্তিদের অন্যতম যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুকালীন সময় পর্যন্ত সন্তুষ্ট ছিলেন, তাদের উপর সন্তুষ্ট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। কাজেই নতুন খলিফা যেই হন না কেন তাদের মধ্য থেকেই হতে হবে। ওমর ইবনে খাত্তাব আরও নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, তিনি বললেন যে যদি পরিস্থিতি এমন হয় যে 3 জন কোনো একজন ব্যক্তির পক্ষে, বাকি 3 জন আরেকজন ব্যক্তির পক্ষে, কাজে এরকম অবস্থায় চলে আসলে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদান করবেন আবদুল্লাহ ইবনে ওমর। সমান সমান হয়ে গেলে আবদুল্লাহ ইবনে ওমর যার দিকে মতামত দিবেন সেই সিদ্ধান্তকেই তোমরা গ্রহণ করবে। শুধু তাই নয়, ওমর ইবনে খাত্তাব আরও বলেছেন যদি তোমরা আবদুল্লাহ ইবনে ওমরের সিদ্ধান্তকে গ্রহণ করতে না চাও সেই ক্ষেত্রে আব্দুর রহমান ইবনে আউফের সিদ্ধান্তকে গ্রহণ করবে। ওমর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বলেছেন যে আব্দুর রহমান সে কত বিজ্ঞ পরিণত একজন ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরদৃষ্টি দিয়েছেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে হেফাজতকৃত বা সুরক্ষিত, আল্লাহ তাকে সুরক্ষা করে যাচ্ছেন। কাজেই তোমরা আব্দুর রহমানের উপদেশকে গ্রহণ করবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন এবং ওমর ইবনে খাত্তাব তাকে তার এই অন্তর্দৃষ্টির কারণে, তার যোগ্যতার কারণে বিশেষভাবে কদর করতেন এবং তিনি বলছেন আব্দুর রহমান একজন বিজ্ঞ ব্যক্তি, ম্যাচিউর ব্যক্তি, কাজেই তার উপদেশকে তোমরা গ্রহণ করো। ওমর ইবনে খাত্তাব আনসারদের একটি দলকে, 50 জন শক্তিশালী যোদ্ধা, তাদেরকে নিয়োজিত করে রেখেছিলেন যে কোনো বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এই যোদ্ধারা সেটাকে দমন করবেন। আবু তালহা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি ছিলেন সেই 50 জন দলের প্রধান ব্যক্তি। তিনি তাদেরকে নির্দেশ দিয়ে গেলেন যে যখন 6 জনের সেই দলটি তাদের মধ্য থেকে একজনকে খলিফা হিসেবে নিযুক্ত করবে এবং যদি কেউ তাদের বিরোধিতা করে তখন তোমরা তাদেরকে দমন করবে, তাদের মাথায় আঘাত করবে। খলিফা নির্বাচিত হওয়ার পর যদি কেউ বিরোধিতা করে তখন তোমরা তাদেরকে দমন করবে। ওমর বললেন যে এই আনসাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইসলামকে বিজয় এনে দিয়েছেন এবং তারা খলিফাকেও বিজয় প্রদান করতে সক্ষম, কাজেই যদি কেউ তাদের বিরোধিতা করে, আক্রমণ করে তাহলে আমার নির্দেশ এবং হুকুম তোমাদের প্রতি যে তোমরা তাদের গর্দানে আঘাত করবে। সুতরাং সকল দিক থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত এবং সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, পথ এবং পদ্ধতি ঠিক করে গিয়েছিলেন কীভাবে পরবর্তী খলিফা নির্বাচিত হবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুসজ্জায়, সাহাবায়ে কেরাম তাকে দেখতে আসছেন এবং সেরকম একটি অবস্থায় উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওমর ইবনুল খাত্তাবের এই কষ্টকর অবস্থা দেখে কান্নাকাটি করছিলেন এবং সেখানে তিনি তার পিতার প্রশংসা করছিলেন এবং কাঁদছিলেন। তিনি বলছিলেন যে আমার পিতা কত উত্তম ব্যক্তি ইত্যাদি ইত্যাদি, আবেগে আক্রান্ত হয়ে এরকম কথা তিনি বলে যাচ্ছিলেন এবং কান্নাকাটি করছিলেন। ওমর ইবনে খাত্তাব তাকে বললেন যে বাবা হিসেবে আমার প্রতি তোমার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তার দোহাই দিয়ে আমি বলছি যে আমার ব্যাপারে এই ধরনের কথাবার্তা তুমি বলো না, এরকম বিলাপ তুমি করো না। তোমার চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে সেটাকে তো আমি থামাতে পারবো না, কিন্তু এই কথাগুলোর ব্যাপারে আমি বলছি যে আমার সম্পর্কে এরকম কথা বলা তুমি থামিয়ে দাও। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওমর ইবনে খাত্তাবের প্রশংসা করে যাচ্ছিলেন এবং ওমর ইবনে খাত্তাব চাচ্ছিলেন না যে মানুষের সামনে তার কোনো প্রশংসা করা হোক। এবং একই সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটিকেও আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করে এবং তার ব্যাপারে বিলাপ করা হয় তখন সেই বিলাপের কারণে মৃত ব্যক্তির কষ্ট হয়ে থাকে, কাজে ওমর বলছেন যে এরকম কথা তুমি থামিয়ে দাও। সেই রকম অবস্থায় অন্তিম অবস্থায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি অত্যন্ত চিন্তিত এবং পেরেশান, তার চেহারায় সেই চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠছিল। কাজেই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আশ্বস্ত করার জন্য কয়েকজন সাহাবি আসলেন এবং তাকে সুসংবাদ দিলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমরকে বললেন আবশির বিল জান্নাহ ইয়া আমিরাল মুমিনিন, আসলাম তাহিনা কাফারান নাস ওয়া জাহাদ্দা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কাযালাহুন নাস ওয়া কুবিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আনকা রাদ ওয়া লাম ইখতালিফ ফি খিলাফাতি কাসনান ওয়া কুতিলতা শাহীদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন ইয়া আমিরাল মুমিনিন, আপনি সুসংবাদ গ্রহণ করুন জান্নাতের জন্য, আপনি খুশি হন, আনন্দিত হন, আপনি মুসলিম হয়েছিলেন সেই অবস্থায় যখন লোকেরা ছিল অবিশ্বাসী কাফের, আপনি আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন যখন কিনা লোকজন তার বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল, তাকে বর্জন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন এমন অবস্থায় যখন তিনি আপনার উপরে সন্তুষ্ট ছিলেন, আর এখন আপনি একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে যাচ্ছেন। ওমর ইবনে খাত্তাব তখন ইবনে আব্বাসকে বললেন, তুমি যা বললে কথাগুলো আবার বলো। এবং সেই অবস্থায় ওমর বললেন, তুমি যা বলেছ যে আমি আল্লাহ রাসূলের একজন সাহাবি এবং তিনি আমার প্রতি সন্তুষ্ট ছিলেন, ওমর বলছেন যে এটা তো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটি অনুগ্রহ, কাজে এর জন্য আমাকে তো কৃতিত্ব দেওয়ার কিছু নেই, এটি এমন একটি জিনিস যা আল্লাহ আমাকে দান করেছেন। আর যে চিন্তার ছাপ তোমরা আমার চেহারায় দেখছ সেটা হচ্ছে তোমার এবং তোমার লোকেদের ব্যাপারে আমার চিন্তা। সুতরাং ওমর ইবনে খাত্তাব বলছেন যে আমি আমার নিজের বিষয়ে নয়, আমি চিন্তিত উদ্বিগ্ন, এই কারণে আমি মুসলিমদের অবস্থা নিয়ে চিন্তা করছি, আমি বাকি লোকদের অবস্থা নিয়ে চিন্তা করছি। এবং এরপর ওমর ইবনে খাত্তাব আরও বলছিলেন, আল্লাহর কসম করে বলছি, যদি আমার কাছে পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণ থাকতো, সেই স্বর্ণকে আমি মুক্তিপণ হিসেবে, ফিদিয়া হিসেবে আদায় করে দিতাম আল্লাহর শাস্তিকে দেখার আগেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার নয়, একাধিকবার তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যিনি ছিলেন একজন খলিফা, সারা পৃথিবীতে যিনি ইসলামকে ছড়িয়ে দিয়েছেন, দিনকে প্রতিষ্ঠা করেছেন, সেই ব্যক্তি তার মৃত্যুকালীন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এই ধরনের ভয় রাখতেন। তিনি বলছেন যে আল্লাহর শাস্তি আশা দূরে থাকুক, সেটাকে দেখার আগেই সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি আমার কাছে থাকতো সেটাকে মুক্তিপণ হিসেবে আদায় করে নিতাম। সাহাবায়ে কেরাম বলছেন যে আপনি জান্নাতে সুসংবাদ গ্রহণ করুন, অথচ ওমর ইবনে খাত্তাব তিনি তার অন্তরে আল্লাহর প্রতি এরকম একটি ভয় রাখতেন, যে কারণে ঐতিহাসিকরা ওমর ইবনে খাত্তাবের মৃত্যুকালীন এই ঘটনাগুলোকে সামনে রেখে দুইটি শিক্ষাকে আলোচনা করেছেন। প্রথম শিক্ষা হচ্ছে আবু লুয়ার ঘটনা এবং মুসলিমদের প্রতি অমুসলিমদের অন্তরে যে বিদ্বেষ, ঘৃণা লুকিয়ে থাকে, যেগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন যে যারা চায় তারা যেরকম কাফের আমরাও সেরকম কাফের হয়ে যাই। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত আমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না আমরা তাদের ধর্মকে অনুসরণ করতে শুরু করি। সেই বিষয়ে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং বাকি যে পয়েন্ট নিয়ে ওলামায়ে কেরাম মনোযোগ সহকারে আলোচনা করেছেন সেটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে খাশিয়াতুল্লাহ বা আল্লাহর ভয় ছিল সেই বিষয় সম্পর্কে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সারা জীবনভর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতেন। যে বিশেষ গুণগুলোর কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবায়ে কেরামের থেকে এগিয়ে ছিলেন তার মধ্যে দুইটি বিশেষ গুণ হচ্ছে, এক নম্বর দুনিয়া বিমুখতা, জুহুদ, এবং আরেকটি বিষয় হচ্ছে আল্লাহর ভয়। ওমর ইবনে খাত্তাব তিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতেন। অন্যত্র আরেকটি উক্তি ওমর ইবনে খাত্তাবের বিখ্যাত রয়েছে, ওমর বলেছেন যে যদি এরকম একটি অপশন আমাকে দেওয়া হতো যে আমার ভালো কাজের কোনো পুরস্কার আমার প্রয়োজন নেই, ভালো এবং মন্দ সব কিছু মিলেমিশে নিষ্ক্রিয় হয়ে গেল, এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় হতে পারতাম, যদি আল্লাহর সামনে হিসাবের জন্য আমাকে দণ্ডায়মান না হতে হতো আমি সেটাকেই গ্রহণ করতাম। সুতরাং ওমর বলছেন যে ভালো কাজের পুরস্কার আমার দরকার নেই, সব মিলেমিশে নিষ্ক্রিয় হয়ে আল্লাহ হিসাব থেকে নিষ্কৃতি পাওয়ার অপশন যদি তার সামনে আসতো তিনি সেটাকেই গ্রহণ করতেন। এই কথা কে বলছেন? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন ব্যক্তি, ইসলামী জাহানের খলিফা, তিনি এই কথা বলছেন। তার উচ্চ মর্যাদা সম্পর্কে কত বর্ণনা আমাদের সামনে রয়েছে যেগুলো আমরা পুরো সিরিজ জুড়ে আলোচনা করেছি। এত এত ভালো কাজের পরেও ওমর চিন্তা করছেন আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, হিসাব প্রদান করতে হবে। বিপরীতে আমরা যদি আমাদের অবস্থা চিন্তা করি যে সামান্য কিছু নেক আমল করলেই আমরা অনেক সময় আত্মতৃপ্তিতে ভুগতে শুরু করি, অনেক সময় আমরা বলতে শুরু করি যে আলহামদুলিল্লাহ কত ভালো একজন মুসলিম আমরা, আমরা সালাত আদায় করছি এত বছর ধরে, সিয়াম পালন করছি, হজ করেছি, জাকাত দিচ্ছি, সব ভালো কাজই তো আমি করছি। কিছু কিছু ব্যক্তি এত আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাগুলো বলতে শুরু করেন যে মনে হয় যেন তারা জান্নাতের চাবি পেয়ে গিয়েছেন। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এত এত ভালো আমলের পর, জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রথমে ইসলাম গ্রহণ করা, হিজরত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সময় কাটানো এবং পুরো জিন্দেগীকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়া, জান্নাতের সুসংবাদ তিনি পেয়েছেন, সব কিছুর পরেও তিনি মৃত্যুসজ্জায় চিন্তিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে যেরকম আল্লাহর ভয় ছিল, আমাদের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার প্রতি ভয়ের যে সদ্গুণটি সেটাকে বিকশিত করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন এবং এই মৃত্যুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন উহুদের উপরে দাঁড়িয়েছিলেন এবং সেখানে আরও কয়েকজন সাহাবি তার সঙ্গে ছিলেন, তারা হচ্ছেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যখন পাহাড়ে ছিলেন তারা সবাই, হঠাৎ পাহাড়টি কেঁপে উঠল, একটি ভূমিকম্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে হাত রাখলেন এবং বললেন, উসবুত উহুদ, ফা ইন্নামা আলাইকা নাবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে উহুদ, তুমি থেমে যাও, কারণ তোমার উপরে রয়েছে একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। কাজেই সেই হাদিস থেকে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, সিদ্দিক হচ্ছেন আবু বকর সিদ্দিক এবং দুইজন শহীদ কারা, তারা হচ্ছেন ওমর ইবনে খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কাজী ওমর ইবনে খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুমা তারা জানতেন যে তারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবেন। শাহাদাতের মাধ্যমে একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না, বরং সে সম্মান লাভ করে। শাহাদাত এটা কোনো ক্ষতি নয়, বরং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি সম্মান, যা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পছন্দনীয় বাছাইকৃত বান্দাদের জন্যই নির্দিষ্ট করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনে খাত্তাবকে অত্যন্ত ভালোবাসতেন, যে কারণে সেই রকম একটি অবস্থায় মদিনার মতো একটি সুরক্ষিত স্থানে তার নবীর শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের দোয়াকে কবুল করেছেন এবং ওমরের দরজায় শাহাদাতকে পাঠিয়ে দিয়েছেন। সেই দোয়ার কথা আমরা আলোচনা করেছি। ওমর বলতেন যে, ইয়া আল্লাহ, আমি চাই আপনার পথে একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিকা, এবং আরও চাই যে আপনার নবীর শহরে মৃত্যুবরণ করতে, মাউতান ফি বালাদি নাবিয়িক। ওমর আশ্চর্য হয়ে ভাবতেন যে কীভাবে রাসূলের শহরে থাকা অবস্থায় আমি শহীদ হব। মদিনায় কোনো ব্যক্তিকে কখনোই গুপ্ত হত্যা করা হয়নি। ওমর ইবনে খাত্তাব প্রথম ব্যক্তি যাকে অ্যাসাসিনেশনের মাধ্যমে হত্যা করা হয়েছে বা গুপ্ত হত্যা করা হয়েছে। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই দোয়া কবুল করেছেন এবং ওমরের জন্য সেটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াইয়াত্তাকিজা মিনকুম শুহাদা, আল্লাহ তোমাদের মধ্য থেকে শহীদদেরকে বাছাই করে থাকেন, পছন্দ করে থাকেন। কাজী এটা হচ্ছে আল্লাহর পছন্দ, এমন কিছু নয় যে একজন ব্যক্তি চাইলো, দোয়া করলো আর সে পেয়ে গেল। এটা এমন একটি বিষয়, আল্লাহ যাকে পছন্দ করবেন তাকেই প্রদান করে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের সম্পর্কে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে রিজিক প্রদান করে থাকেন। এবং শহীদদের বর্ণনা প্রসঙ্গে যে হাদিসগুলো এসেছে সেখান থেকে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে সরাসরি জান্নাতে দাখিল করিয়ে দেন এবং শহীদদের রুহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুজ পাখির অভ্যন্তরে স্থাপন করেন এবং যেখানে ইচ্ছা সেখানে তারা ঘুরে বেড়ান এবং উড়ে বেড়ান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যখন তাকে খাটিয়ে রাখা হয়েছিল সেই অবস্থায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি সেখানে ছিলেন, ওমর ইবনে খাত্তাবের খাটিয়ার পাশেই তিনি ছিলেন। তিনি বলছেন যে, হঠাৎ করে আমি দেখলাম যে কে যেন আমার কাঁধে একটি হাত রাখলো। আমি পেছনের দিকে তাকালাম, দেখলাম তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো বললেন এবং পুরো হাদিসটি এসেছে বুখারিতে। আলী বলছেন, মা খাল্লাফতু আহাদান উহিব্বু আন আলকাল্লাহা বিমিসলি আমালিহি মিনকা। কথাগুলোর অর্থ হচ্ছে এরকম, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওমর সম্পর্কে যে, এমন কোনো ব্যক্তি আর জীবিত নেই যার আমলের মাধ্যমে আমি আমার নিজের আমলকে বদলে নিতে চাইতাম। অর্থাৎ আলী বলছেন যে, আমার আমলকে যদি আমি কোনো ব্যক্তির আমলের সাথে বদলে নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাইতাম তাহলে সেটা হতো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এখন আর এরকম কোনো ব্যক্তি জীবিত রইলেন না। সুতরাং এটা হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার মূল্যায়ন ওমর ইবনে খাত্তাব সম্পর্কে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন ওমর ইবনে খাত্তাবের একজন প্রতিবেশী। তিনি বলেছেন যে, আমি রাতে কিংবা দিনে তার মতো কোনো ব্যক্তিকে আর কখনোই দেখিনি। ওমর ইবনে খাত্তাব কখনোই তার জীবনের কোনো একটি মুহূর্ত সময়ও নষ্ট করতেন না, তিনি সবসময় আল্লাহর ইবাদতে সময় লাগাতেন, তিনি তার প্রতিটি মুহূর্তকে ব্যবহার করতেন আল্লাহর ইবাদতের জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত এবং এর মাধ্যমে মুসলিমদের উপর যে ব্যাপক প্রভাব সৃষ্টি হলো সেই বিষয়টিকে আমরা ছোট করে দেখতে পারি না, কারণ প্রথমেই আমরা সেই হাদিসটি আলোচনা করেছি যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই ছিলেন সেই দরজা যার মাধ্যমে সমস্ত ফিতনাকে তিনি আটকে রেখেছিলেন এবং সমস্ত ফিতনা থেকে এই মুসলিম উম্মাকে সুরক্ষা প্রদান করে দিয়ে আসছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে, যখনই আমি কোনো একটি জামাতের পাশ দিয়ে যেতাম, একটি দল বা একটি গ্রুপের পাশ দিয়ে যেতাম, আমি দেখতাম তারা কান্নাকাটি করছিল, সবাই কাঁদছিল, মানুষ নিজেদের খাবার গ্রহণ করা, পান করা বন্ধ করে দিয়েছিল। তারা পানাহার বন্ধ করে দিয়েছিল কারণ তাদের ক্ষুধা তারা অনুভব করছিল না, খাবারের প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলেছিল, তারা কিছু খাচ্ছিল না এবং কিছু পান করছিল না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, ফাআকালনা বাদাহু ওয়া শারিবনা, ওয়া মাতা আবু বকর ফাআকালনা বাদাহু ওয়া শারিবনা। লাবুদ্দা লিন্নাসি মিন আকলিন ওয়া শুরবিন ফামাদ্দা ইয়াদাহু সুম্মা আকাল। আবাস রাইতলানহতি লোকেদেরকে বললেন, হে লোকেরা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন তখন আমরা খাবার খেয়েছি, পানাহার করেছি। আবু বকর মৃত্যুবরণ করেছেন, আমরা পানাহার করেছি। আজকের দিনে আমরা পানাহার না করে কেউ টিকে থাকতে পারবো না। কাজী আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই কথার পর লোকেরা পানাহার করতে শুরু করেছিল। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদছিলেন এবং তিনি বলছিলেন, ইন্না ওমর কানা হিসনাল লিল ইসলাম। আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, ওমর ছিলেন ইসলামের দুর্গ, লোকেরা তাতে আসত এবং সেই দুর্গ ছেড়ে কেউ বের হয়ে যেত না, এবং যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন সেই দুর্গের পতন ঘটল, এখন লোকেরা সেখান থেকে বের হয়ে যাচ্ছে। কাজে এটা বেশ আশ্চর্য হওয়ার মতো যে একজন ব্যক্তি, একক ব্যক্তি, কিভাবে ইসলামের জন্য এত অবদান রাখতে পারেন। এমনকি অমুসলিম লেখক যারা, যদিও তারা কী মূল্যায়ন করছেন সেটা কোনো মানদণ্ড নয়, কারণ তারা নিজেরাই ইসলামকে সত্য দিন হিসেবে গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু এরপরে উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে বিভিন্ন অমুসলিম লেখকেরাও, ওরিয়েন্টালিস্ট বা এরকম লেখক যারা ছিলেন, তারাও ওমর ইবনে খাত্তাব সম্পর্কে উত্তম এবং প্রশংসাসূলক কথা বলেছেন। তার যে ইনফ্লুয়েন্স বা প্রভাব সেটাকে তারা শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন। যেমন মাইকেল এইচ হার্ট, তার যে জীবনী গ্রন্থ দ্য হান্ড্রেড, সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে, সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে এক নম্বর স্থানে রেখেছেন, এবং পরবর্তীতে আরেকজন মুসলিম যাকে তিনি তার সেই 100 জনের তালিকায় রেখেছেন তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব। এবং তিনি বলছেন যে, আমি দুইটি মানদণ্ডকে বিবেচনা করে এই ব্যক্তিদেরকে নির্বাচন করেছি। প্রথমত, সেই সমস্ত ব্যক্তিদের ইনফ্লুয়েন্স বা প্রভাব কেমন ছিল, কেন ছিল, এবং কত সময় ধরে, তাদের মৃত্যুর পরেও কত সময় ধরে তাদের সেই ইনফ্লুয়েন্স বা প্রভাব টিকেছিল। এই মানদণ্ডকে সামনে রেখে এমনকি অমুসলিম লেখকেরাও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রভাবকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন। তার সেই 10 বছরের খিলাফা, এর মাধ্যমে তিনি একটি শক্ত কাঠামোর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব তিনি ইসলামকে দীন হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন আল্লাহর এই জমিনে, পূর্বে কিংবা পশ্চিমে, সমস্ত স্থানে। আবু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর আগেই তিনি বলতেন, ইন মা তা ওমর রাক্কাল ইসলাম, যদি ওমর মৃত্যুবরণ করেন ইসলাম দুর্বল হয়ে যাবে। লোকজন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতো যে, এইরকম কথা আপনি কীভাবে বলতে পারছেন, ইসলাম ওমরের মৃত্যুতে কেন দুর্বল হবে, ইসলাম কি ওমরের উপর নির্ভরশীল? আবু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, যদি তোমরা ওমরের মৃত্যুর পরেও বেঁচে থাকো তাহলে বুঝতে পারবে যে কেন এই কথা আমি বলছি। আবু উবাইদা বলছেন, কারণ ওমরের পরে যিনি খলিফা হিসেবে আসবেন তিনিও যদি ওমরের মতো একই রকম কঠোরতা এবং একই নিয়ম প্রয়োগ করার চেষ্টা করেন তাহলে কখনোই মানুষ এটাকে গ্রহণ করবে না, আর যদি সেই খলিফা দুর্বল হন তখন লোকেরা তাকে হত্যা করবে। সুবহানাল্লাহ, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো কতটুকু সত্য! পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের শেষের দিকে ঘটনা থেকে আমরা এটা দেখতে পাই যে বাস্তবেই সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে বিদ্রোহ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে অন্যায়ভাবে শহীদ করে দিয়েছিল। আবু উবাইদা তার অন্তর্দৃষ্টির মাধ্যমে এই বক্তব্য বহু আগেই দিয়ে গিয়েছেন যে ওমরের পরে যে খলিফা হিসেবে আসবে সে কিছুতেই ওমরের মতো কঠোর হতে পারবে না, এবং যদি সে চেষ্টা করে তার মতো কঠোর হওয়ার জন্য লোকেরা মানবে না, বিদ্রোহ করবে, আর যদি সে দুর্বল হয় তখন লোকেরা সেই সুযোগে তাকে হত্যা করে ফেলবে। আবু উবাইদা বলছেন যে, যদি আমাকে এরকম একটি সুযোগ দেওয়া হতো যে যেখানে সূর্য ওঠে তার সব কিছুই আমি পেয়ে যাই, অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে সারা পৃথিবী যদি তাকে দিয়ে দেওয়া হতো আর বিনিময়ে বলা হতো যে ওমরের মৃত্যুর পরেও তুমি জীবিত থাকবে, আবু উবাইদা বলছেন যে, আমি একদিনের জন্যও চাইতাম না যে ওমর মারা গিয়েছেন আর আমি জীবিত থাকি। বাস্তবেই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের আগেই মৃত্যুবরণ করেছিলেন সেই প্লেগে আক্রান্ত হয়ে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 63 বছর যখন তিনি মৃত্যুবরণ করেছিলেন। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন যখন তার বয়স ছিল 63 বছর, আবু বকর সিদ্দিক মৃত্যুবরণ করেছেন যখন তার বয়স ছিল 63 বছর, ওমর মৃত্যুবরণ করেছেন যখন তার বয়স ছিল 63 বছর। সুতরাং তারা দুনিয়াতে যেভাবে একে অপরের ঘনিষ্ঠ সাথী সহচর ছিলেন, একই বয়সে তারা মৃত্যুবরণ করেছেন এবং বিচারের দিবসেও তারা একত্রিত অবস্থাতেই থাকবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যে কারণে বলতেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই আমি দেখতাম তাকে বলতে শুনতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি আবু বকর এবং ওমর কোথাও প্রবেশ করছি, আমি আবু বকর এবং ওমর বের হয়ে যাচ্ছি। তারা একসঙ্গে চলাফেরা করতেন, একে অপরের সাথী, বন্ধু, সহচর ছিলেন। অমর রাদিয়াল্লাহু তার দাফনের ঘটনা, উসমান ইবনে আফফান, সুহাইব আর রুমি, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ছিলেন তিনজন এবং সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছেলে আবদুল্লাহ, এই চারজন ওমর ইবনে খাত্তাবের মৃতদেহকে কবরে নামিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব তার মৃত্যুর আগে তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন যে তুমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যাবে এবং গিয়ে বলবে যে আমি অনুমতি চাচ্ছি আমার সেই দুইজন সাথীর সঙ্গে একত্রে সমাহিত হওয়ার জন্য, এবং বলবে যে ওমর অনুমতি চাচ্ছে। এভাবে বলবে না যে আমির আল মুমিনিন অনুমতি চাচ্ছে, কারণ এখন তো আর আমি মুসলিমদের আমির নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আবু বকর সিদ্দিক তারা যেখানে সমাহিত হয়েছিলেন সেই কক্ষটি ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষেই সমাহিত করা হয়েছিল। সেটি ছিল একটি ছোট কক্ষ, কাজেই সেখানে খুব বেশি জায়গা ছিল না। প্রথমত সেই কক্ষটি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যক্তিগত কক্ষ, কাজে সেটা তার নিজস্ব সম্পত্তি। সেখানে যদি কোনো একজন ব্যক্তি সমাহিত হতে চায় সেই ক্ষেত্রে তার অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছিল। সে কারণে ওমর বলছেন যে তাকে এভাবে বলবে যে ওমর অনুমতি চাচ্ছে, আমির আল মুমিনিন হিসাবে নয় বা মুসলিমদের আমির হিসাবে আমি অনুমতি চাচ্ছি না, আমি অনুমতি চাচ্ছি আমার সেই দুইজন সাথীর সঙ্গে একত্রে সমাহিত হওয়ার। যদি তিনি অনুমতি প্রদান করেন তাহলে আমাকে জানাবে। আবদুল্লাহ গিয়েছিলেন এবং তিনি বর্ণনা করে বলছেন, তিনি বললেন যে আমি যখন সেখানে গেলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে দেখলাম তিনি কান্নাকাটি করছেন। আমি তাকে সালাম দিয়ে বললাম, ওমর আপনাকে সালাম দিয়েছেন এবং অনুমতি চাচ্ছেন যেন তাকে তার দুইজন সঙ্গীর সঙ্গে সমাহিত করা হয়। আয়েশা বললেন যে অবশিষ্ট যে স্থানটা ছিল আমি ভাবছিলাম যে সেটা আমার জন্য নির্দিষ্ট করব, কিন্তু আজকের এই দিনে আমি আমার নিজের ওপরে ওমরের ইচ্ছাকেই সম্মান দেখালাম। আবদুল্লাহ ইবনে ওমর তিনি ফেরত আসলেন। ওমর যখন দেখলেন তার ছেলে ফেরত এসেছে তিনি বললেন যে কী খবর নিয়ে এসেছ? আবদুল্লাহ বললেন সেই খবর যাতে আপনি খুশি হবেন। ওমর বললেন এর থেকে গুরুত্বপূর্ণ কিছু আর হতে পারে না। ওমর ইবনে খাত্তাব তিনি খুশি হলেন, কিন্তু এরপরেও ওমর ইবনে খাত্তাব তিনি ওসিয়ত করে গিয়েছিলেন, কারণ ওমর ইবনে খাত্তাব একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি বলছেন যে তুমি আবারও যাবে আয়েশার কাছে যখন কিনা বাস্তবেই আমি মৃত্যুবরণ করব, সেই অবস্থায় আমাকে দাফন করার আগে আবারও তুমি আয়েশার কাছে যাবে, এবং এ কারণে যাবে যেন আয়েশা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলেন যে পরবর্তীতে হয়তোবা তিনি আফসোস করবেন। কাজে আবারও তার কাছে গিয়ে তুমি অনুমতি চাইবে এবং বলবে যে ওমর আপনার কাছে তার দুই সাথীর সঙ্গে সমাহিত হওয়ার অনুমতি চাচ্ছে। যদি দ্বিতীয় অবস্থাতেও তিনি রাজি হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি রাজি না হন তাহলে আমাকে অন্যান্য মুসলিমদের যেখানে কবরস্থান সেখানেই দাফন করবে। পরবর্তীতে যখন খাটিয়াতে ওমর ইবনে খাত্তাবকে বহন করা হচ্ছিল সেই অবস্থায় আবদুল্লাহ গিয়ে আবারও আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অনুমতি চেয়েছেন এবং বলেছিলেন ওমর আপনার কক্ষে প্রবেশের অনুমতি চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন তাকে স্বাগতম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যখন আমি আমার কক্ষে প্রবেশ করতাম আমি আমার সারা দেহকে আবৃত করে রাখতাম, আমি ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে খুবই লজ্জা অনুভব করতাম। সুবহানাল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে ব্যক্তিত্বের শক্তি, তিনি এত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন যখন কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে তাকে কবরে সমাহিত করা হয়েছে সেই অবস্থাতেও তার ব্যক্তিত্বের শক্তিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অনুভব করতে পারতেন এবং তিনি বলতেন সেই কক্ষে আমি হিজাব করা অবস্থাতেই প্রবেশ করতাম। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আরও বলেছেন যে যেই ব্যক্তি ওমরকে দেখবে সে এটা বুঝতে পারবে যে ওমরকে সৃষ্টি করা হয়েছিল ইসলামকে শক্তি প্রদান করার জন্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা ওমরকে সৃষ্টি করেছিলেন এই দিনকে বিজয়ী করার জন্য, শক্তিশালী করার জন্য। পৃথিবীর যে ঘটনাগুলো সেগুলো পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদিরে নির্ধারিত, কাজেই কোনো ঘটনাই এমন নয় যে কাকতালীয় বা হঠাৎ করে হুট করে ঘটে গিয়েছে, বরং সব কিছুই তাকদিরে নির্ধারিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনার অংশ। সুতরাং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনার অংশ যে তিনি ওমরের মাধ্যমে এই দিনকে বিস্তার ঘটাবেন, এই শরিয়াকে এই জমিনে প্রতিষ্ঠিত করবেন, তাকে খিলাফত দান করবেন এবং আল্লাহর দিনকে ওমরের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওমর সম্পর্কে আরও বলেছেন যে ওমর ছিলেন খুবই সুশৃঙ্খল গোছানো মানুষ এবং একজন দৃঢ় মানুষ, তিনি সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেন। সুতরাং যে পরিস্থিতি আসুক না কেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবসময় প্রস্তুত থাকতেন, যে কোনো পরিস্থিতি আসলে সেটাকে সামাল দেওয়ার মতো প্রস্তুতি তার থাকত। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে যদি ওমরের ইলমকে পাল্লার একদিকে রাখা হয় এবং সারা বিশ্বের ইলমকে আরেক দিকে রাখা হয় ওমরের পাল্লাই ভারী হবে, এবং এই বর্ণনাটি একটি সহি বর্ণনা। সুতরাং ইলমের দিক থেকেও ওমর ইবনে খাত্তাব বাকিদের থেকে এগিয়ে ছিলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতেন আমি বিশ্বাস করি ওমর চলে গিয়েছেন এবং তার সঙ্গে গোটা ইলমের 10 ভাগে 9 ভাগই নিয়ে চলে গিয়েছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি আরও বলেছেন, কানা ইসলামু ওমর ফাতহান ওয়া হিজরাতুহু নাসরান ওয়া ইমারাতুহু রাহমা। ওমরের ইসলাম গ্রহণ এটা ছিল একটি বিজয়ের সূত্রপাত, তার হিজরত ছিল একটি সাহায্য আল্লাহর পক্ষ থেকে, এবং তার শাসন ছিল আমাদের প্রতি একটি রহমত বা অনুগ্রহ। আবু তালহা আল আনসারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর কসম, প্রত্যেকটি মুসলিম ঘর দিন এবং দুনিয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওমরের মৃত্যুতে। অর্থাৎ ওমর ইবনে খাত্তাবের অনুপস্থিতিতে প্রত্যেক মুসলিম ব্যক্তি তার দিন এবং দুনিয়ার ক্ষেত্রে একটি শূন্যতায় আক্রান্ত হয়েছে। হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, সহি বর্ণনা, তিনি বলেছেন যে যখন ওমর জীবিত ছিলেন তখন ইসলাম মানুষের নিকটবর্তী হচ্ছিল, আর যখন ওমর মৃত্যুবরণ করলেন ইসলাম ঘুরে গেল এবং দূরবর্তী হতে শুরু করল। যখন মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি খলিফা হয়েছিলেন, তার পূর্ববর্তী প্রথম দুই খলিফার ব্যাপারে তিনি বলতেন, আবু বকর সিদ্দিক তিনি দুনিয়া চাননি এবং দুনিয়াও তাকে চায়নি। ওমর ইবনে খাত্তাব তিনি দুনিয়া চাননি কিন্তু দুনিয়া তার পেছনে ধাওয়া করত। আর আমাদের ক্ষেত্রে আমরা সামনে ডানে বামে সমস্ত দিক থেকে এই দুনিয়ার মধ্যেই ডুবে রয়েছি, এই দুনিয়া আমাদেরকে মাটি চাপা দিয়েছে। আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস অর্থাৎ আবদুল্লাহ ইবনে আব্বাসের ছেলে আলী, তিনি একবার শামে গিয়েছিলেন। সেই সময়ে খলিফা মুসলিম জাহানে তিনি ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার সঙ্গে দেখা করার জন্য আবদুল্লাহর ছেলে আলী তিনি সেখানে গিয়েছিলেন। সেই সময় ছিল খুবই শীত এবং শামের বিভিন্ন অঞ্চলে সেখানে আরবের মতো তাপমাত্রা আবহাওয়া নয়, সেখানে শীতকালে খুবই ঠান্ডা পড়ে। তো খলিফার তাঁবুতে সেখানে তিনি প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে চারদিকে খুবই জাঁকজমক, খলিফা নিজেই অনেক আকর্ষণীয় পোশাক পরে রয়েছেন। সেই তাঁবুর ভেতরে শীতের মধ্যে তাপমাত্রা প্রদান করার জন্য তাপের ব্যবস্থা রয়েছে, হিটার রয়েছে, খুবই আরামদায়ক অবস্থা। আলী যখন সেখানে ভিতরে প্রবেশ করলেন ঠান্ডায় শীতে তিনি কাঁপছিলেন, কাজেই তাকে দেখে খলিফা বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে যে আজকে অনেক শীত পড়েছে। আলী বললেন যে শামের মানুষ এত ঠান্ডা কখনোই অনুভব করেনি। তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান দুনিয়া নিয়ে কথা বলতে শুরু করলেন এবং দুনিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত হয়ে যায় তাদেরকে নিয়ে ক্ষতিগুলো, সেগুলো নিয়ে তিনি কথা বলতে শুরু করলেন। তখন তিনি বললেন যে মুয়াবিয়া শাসন করেছেন 40 বছর, প্রথম 20 বছর তিনি ছিলেন আশামের গভর্নর এবং পরের 20 বছর তিনি ছিলেন খলিফা, এবং দুনিয়ার সাথে তার কী সম্পর্ক সেগুলো নিয়ে তিনি কথা বললেন। এরপরে তিনি বললেন, আল্লাহ ওমরের প্রতি দয়া করুন, তিনি ছিলেন আমাদের মধ্যে দুনিয়ার ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী। সুতরাং ওমর ইবনে খাত্তাব এমন এক ব্যক্তি ছিলেন যিনি আসলেই দুনিয়ার ক্ষতিগুলো কী, দুনিয়ার প্রতি মোহে আক্রান্ত হয়ে যাওয়া এবং দুনিয়ার বিলাসিতা প্রাচুর্যে যদি একজন ব্যক্তি আক্রান্ত হয় কীভাবে তার দিন ক্ষতিগ্রস্ত হয়, সেই সম্পর্কে ওমর ইবনে খাত্তাব সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন এবং সতর্ক থাকতেন। তার জীবন ছিল খুবই সুশৃঙ্খল একটি জীবন, দুনিয়া বিমুখ একটি জীবন কাটিয়ে দুনিয়া থেকে কোনো কিছুই না নিয়ে আল্লাহর পুরস্কার গ্রহণ করার জন্য তিনি পাড়ি জমিয়েছেন আখিরাতে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ অংশে চলে এসেছি। প্রথমত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন এই আলোচনাতে সামিল হওয়ার জন্য, কথা বলার সুযোগ দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়ে সেই সময়গুলো নিয়ে কথা বলার সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন এই কথাগুলোর উপর যারা আমল করতে পারে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা ফী কসাসিহিম ইবরা, তাদের সেই ঘটনাগুলোতে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তিদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এই যে ঘটনাগুলো আমরা শুনলাম, সাহাবা ইকরামদের ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর উদ্দেশ্য কোনো বিনোদন নয়, গল্প শোনানো নয়। মূল উদ্দেশ্য হচ্ছে কান লাগিয়ে সেগুলো শোনা, অন্তরে সেগুলোকে গ্রহণ করা এবং নিজেদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করা, সত্যের সেই রাস্তাকে অনুসরণ করা। স্বাভাবিকভাবেই এতটুকু আমরা আশা করতে পারি, আমরা জানি যে যখনই আমরা সাহাবায়ে কেরামদের সম্পর্কে আলোচনা করি, যত বিস্তারিত তাদের সম্পর্কে আমরা জানি, স্বাভাবিকভাবেই তাদের প্রতি আমাদের ভালোবাসা অনেক বেড়ে যায়। এটাই হচ্ছে একজন নেককার ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করা এবং একজন পাপী ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করার মধ্যে পার্থক্য। যত বেশি একজন সালেহীন ব্যক্তি সম্পর্কে আমরা জানব, তত বেশি তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি পাবে। অপরদিকে একজন গুনাহগার ব্যক্তি, ফাসেক ব্যক্তি, তার জীবন নিয়ে যত বেশি আমরা জানব, তত বেশি আমাদের ঘৃণা সৃষ্টি হবে। আম্বিয়া আলাইহিমুসসালাম তাদের জীবনের ব্যাপারে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের ব্যাপারে অথবা সাহাবায়ে কেরামদের জীবনের ব্যাপারে যত বিস্তারিত ডিটেইলস আমরা জানব, তত বেশি আমরা আশ্চর্য হয়ে যাব, আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে এবং অনুকরণ করার একটি অনুপ্রেরণা আমাদের মধ্যে সৃষ্টি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সৌভাগ্য দিয়েছেন যে আমরা এই আলোচনাকে শেষ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। কাজেই এই বিষয়গুলো বিস্তারিত জানার পর এখন যদি সেই শিক্ষাকে আমরা গ্রহণ করতে না পারি, সব জেনে বুঝেও যদি সেগুলোকে আমরা অনুসরণ করতে না পারি, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। প্রথমত, কোনো একটি বিষয় সম্পর্কে না জানা, মূর্খ অজ্ঞ থেকে যাওয়া, এটি একটি ক্ষতিগ্রস্ত হওয়া, এটি একটি অপরাধ। অপরদিকে সব কিছু জেনে বুঝেও সেটাকে অনুসরণ না করা, এটা দ্বিগুণ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করুন যেন ওমর ইবনে খাত্তাব এবং সাহাবায়ে কেরামদের আদর্শকে আমরা অনুসরণ করতে পারি, এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের কেন বিস্তারিত আলোচনা করা প্রয়োজন তার প্রথম পয়েন্ট হচ্ছে যে তাদের পথ এবং রাস্তা হচ্ছে সবচেয়ে উত্তম রাস্তা, সবচেয়ে সহজ রাস্তা এবং সবচেয়ে সঠিক রাস্তা। প্রত্যেক প্রজন্মেই পরবর্তী অনেক জেনারেশনে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি এসেছেন, নেক ব্যক্তি এসেছেন, যাদের প্রভাবে মুসলিমরা উপকৃত হয়েছে। চাইলে তাদেরকে নিয়েও আমরা কথা বলতে পারি, কিন্তু কোনো ব্যক্তিই প্রথম যুগের সেই মানুষেরা সাহাবায়ে কেরামদের সমতুল্য হতে পারবেন না। সাহাবায়ে কেরামদের দেখানো সেই পথ, এটা হচ্ছে মধ্যম পন্থা এবং সঠিক রাস্তা। সাহাবায়ে কেরাম তারা সামগ্রিকভাবে ইসলামকে অনুসরণ করেছেন, ইসলামের কোনো একটি নির্দিষ্ট দিক নিয়ে তারা পড়েছিলেন এমন নয়। শুধুমাত্র ব্যক্তিগত আমল, ইবাদত বন্দেগী কিংবা শুধুমাত্র দাওয়া অথবা শুধুমাত্র যুদ্ধ বা জিহাদ নিয়েই তারা পড়ে থাকেননি, শুধুমাত্র ইলম চর্চা করা সেটা নিয়েও তারা পড়ে থাকেননি, ইসলামের সমস্ত বিষয়গুলোকেই তারা অনুসরণ করেছেন এবং এভাবে তারা দেখিয়েছেন যে ইবাদতের সত্যিকার অর্থ আসলে কী, কীভাবে প্রত্যেকটি বিষয়ের উপরে সমান গুরুত্ব আরোপ করা যেতে পারে। বিপরীতে আমাদের অবস্থা কিংবা দিনের প্রতি আমাদের যে বুঝ, সেই বিষয়টিকে একটি তুলনা দিয়ে আমরা এভাবে বলতে পারি যে আমাদের অবস্থা হচ্ছে সেই অন্ধ ব্যক্তির হাতি দেখার মতো। যে কয়েকজন অন্ধ ব্যক্তি তারা হাতি দেখতে গেল এবং দেখতে যাওয়ার পর তারা কেউ হাতির পা স্পর্শ করলো, কেউ হাতির লেজ স্পর্শ করলো, কেউ হাতির শরীর স্পর্শ করলো, কেউ হাতির শুরু স্পর্শ করলো, কেউ হাতির যে দাঁত সেটাকে স্পর্শ করলো। এরপর সবাই যখন বাড়ি ফিরে আসলো এবং বাকিরা জিজ্ঞাসা করলো যে তোমরা কেমন হাতি দেখলে, তখন তারা বলতে শুরু করলো হাতি তো একটা থামের মতো, পিলারের মতো। আরেকজন বলল হাতি হচ্ছে একটা দেয়ালের মতো, যে লেজ স্পর্শ করেছিল সে বলল হাতি হচ্ছে একটা দড়ির মতো, কেউ বলল হাতি একটা তরবারির মতো যে হাতির দাঁত স্পর্শ করেছিল। এখন এই যে ব্যক্তিরা অন্ধ ব্যক্তি, তারা হাতি দেখে ফেরত এসে বাকিদেরকে বলছে হাতি হচ্ছে এরকম, তাদেরকে কিন্তু আমরা ভুল বলতে পারছি না। তাদের নিজ নিজ অবস্থায় অভিজ্ঞতার দিক থেকে তারা ঠিকই বলেছে, কিন্তু সব কিছুকে মিলিয়ে সামগ্রিক যে সিদ্ধান্ত সেটা গ্রহণ করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। কাজেই আংশিক দৃষ্টি ইসলামের উপর দেওয়া এবং সেটাকেই ইসলাম বলে গ্রহণ করে নেওয়া, এটা ভুল। যারা শুধুমাত্র ইলম চর্চা নিয়েই ব্যস্ত, বাকি বিষয়গুলোকে উপেক্ষা করে যাচ্ছে, তারা হয়তো বলবে যে ইলমের মর্যাদা সেটা কি তুমি জানো না? ইলম অর্জন করা আসমানের নিচে সবচেয়ে উত্তম জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলম অর্জন করার ব্যাপারে কী কী হাদিস বলেছেন সেটা হয়তো আপনাকে সে শুনিয়ে দেবে। আবার কেউ একজন ব্যক্তি জুহুদের ব্যাপারে বর্ণনা করতে পারে, ব্যক্তিগত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বর্ণনা করতে পারে, কিয়ামুল্লাইল সিয়ামের ব্যাপারে বর্ণনা করতে পারে। আবার কেউ হয়তো বলবে শুধুমাত্র দাওয়াতের ক্ষেত্রে, আবার কেউ কেউ হয়তো শুধুমাত্র জিহাদের ব্যাপারে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে শুরু করবে। দিনের উপরে আমাদের পরিপূর্ণ বুঝ ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না আমরা সাহাবায়ে কেরামদের জীবনীকে অধ্যয়ন করব এবং তাদের জীবনকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব, যে কীভাবে তারা সময় কাটাচ্ছেন, কীভাবে তারা কাজ করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে তার প্রধান কাজ কী ছিল, কী নিয়ে তিনি ব্যস্ত থাকতেন? একদিকে তিনি দিনে সিয়াম পালন করতেন, রাতে কিয়াম করতেন, সালাত আদায় করতেন, রাতে বাড়ি থেকে বাড়িতে মুসলিমদের অভাব অভিযোগ কিছু আছে কি না সেগুলো দেখার জন্য ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াতেন। আবার দিনের বেলায় ওমর ইবনে খাত্তাব তিনি ব্যস্ত থাকতেন ইসলামকে কীভাবে তিনি ছড়িয়ে দিবেন সারা পৃথিবীতে সেই কাজ নিয়ে, কীভাবে তিনি দিনকে প্রতিষ্ঠা করবেন, অন্যান্য সকল বাতিল দিনের উপরে ইসলামকে বিজয়ী করবেন, সেটা ছিল তার কর্মব্যস্ততা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমনকি সালাতে দাঁড়ানো অবস্থাতেও জিহাদের বিষয় নিয়ে ভাবতেন, কীভাবে তিনি মুসলিম মুজাহিদিন বাহিনীকে সাহায্য করবেন, অর্থ সংগ্রহ করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে। এগুলোই ছিল সাহাবায়ে কেরামদের একদিকে ব্যক্তিগত ইবাদত বন্দেগী, অপরদিকে দিন প্রতিষ্ঠা করা, দিন প্রচার করার যে দায়িত্ব তার সমন্বয়, এবং এগুলোর সঠিক সমন্বয়ের মাধ্যমেই সাহাবায়ে কেরাম এই উম্মতের মধ্যে প্রজন্ম হিসেবে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমার উম্মাহ এটা হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম, খাইরুল করুন। কাজেই সবশেষে আবারও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতে একত্রিত করেন সেই সমস্ত মহান ব্যক্তিদের সঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করেন, যেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিবেন যে চাইলে আমরা ওমর ইবনে খাত্তাবের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবো এবং তার মুখ থেকেই তার জীবনের বিভিন্ন ঘটনা শুনতে পারবো। জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতে তারা একে অপরের সামনে মুখোমুখি হয়ে বসবে পরস্পর ভাইয়ের মতো। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক প্রদান করেন। আমাদের ভুল ত্রুটি, আমাদের গুনাহ থেকে যেন তওবা করে সেগুলো থেকে নিষ্কৃতি পেয়ে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে মৃত্যু প্রদান করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাতের মৃত্যু লাভ করেছেন, তার মাধ্যমে তিনি সম্মানিত হয়েছেন, সেই সম্মান যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকেও প্রদান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।